This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shokto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। শুরু হয়ে গেল রাত 11:20 হচ্ছে সময়। আমি আরজি কিপ্রিয়া রয়েছি এই মুহূর্তে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে আমাদের এখানে যাহা বলিব সত্য বলিবতে মঞ্চে কেউ উপবিষ্ট রয়েছেন, তার জীবনের ভুল এবং অপরাধ নিয়ে তার সামনাসামনি আমরা হব। তবে তার আগে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব এমন একটি চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। আমরা সবসময় বলি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এবং এই যাহা বলিব সত্য বলিবতে মানুষ এসে তার জীবনের ভুলগুলো অপরাধগুলো স্বীকার করেন। সাধারণত আমরা দেখি যে মানুষ যখন ভুল করে সেই ভুলগুলোকে মানুষ গোপন করে। আমরা সেই মানুষদেরকে বলেছি, যদি বিবেকের তাড়না বোধ থেকে আপনি যদি মনে করেন আপনি যে ভুল করেছেন বা আপনি যে অপরাধ করেছেন, সেই অপরাধের পেছনে, ভুলের পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড ছিল, ভুল এবং অপরাধটা আসলে কি ছিল এবং সেটার একটা ভয়াবহ পরিণতি হয়েছে, তাহলে আপনি এখানে এসে বলতে পারেন। চাইলে নিজের নামে বলতে পারেন কিংবা ছদ্মনামে বলতে পারেন, এই অর্থে যে আপনার মতো ভুল কেউ না করুক, কারণ কোন ভুলের কিংবা কোন অপরাধের শাস্তি কখনোই ছাড় হতে পারে না এবং সেটার পরিণতি সবসময় ভয়াবহ। আমরা অনুষ্ঠানের শুরুতেই আর জি রাজুর কাছ থেকে জেনে নিতে চাই কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিপ্রিয়া। আমাদের আজকের অতিথি মইনুদ্দিন। চার ভাই ও এক বোনের মধ্যে মইনুদ্দিন তৃতীয়। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে ভালোবাসেন মইনুদ্দিন। নিজের টাকায় 6টি বিবাহ পড়িয়েছেন, গ্রামের 2টি রাস্তা ও 1টি সাঁকো তৈরি করে দিয়েছেন মইনুদ্দিন। অর্থাৎ সমাজের উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন সবসময়। কিন্তু তারপরও কি এমন ঘটল যে তাকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে আসতে হল? চলুন তা শুনতে চলে যাই আর জে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে মইনুদ্দিন রয়েছে আজকে আমাদের সাথে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। মইনুদ্দিনের কাছে আমরা যেতে চাই, তবে তার আগে আপনাকে আরো একবার মনে করে দিচ্ছি যাহা বলিব সত্য বলিব চলাকালীন সময় আপনি মইনুদ্দিন সম্পর্কে জানতে, মইনুদ্দিনকে দেখতে, যাবতীয় আপডেট পেতে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। এবিসি রেডিও FM 89.2 ফেসবুক পেজ হচ্ছে facebook.com/abcradiofm89.2। এবং আপনি যদি অনুষ্ঠানে যোগ দিতে চান আপনার জীবনের ভুলগুলো নিয়ে, অপরাধগুলো নিয়ে, তাহলে আপনি আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া প্রিয় শ্রোতা, আপনি SMS করেও আমাদের এখানে আসতে চাইতে পারেন। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC JBSB আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। এই পর্যায়ে আমি আমার অতিথিকে যে প্রশ্নটি করতে চাই, সবসময় যে প্রশ্নটি করে থাকি, কোন বিবেকের তাড়না বোধ থেকে আপনার বিবেকটি আসলে কে জাগালো বা কোন ঘটনার দ্বারা আপনার বিবেকটি জাগলো যে কারণে আজকে আপনি লাখো মানুষের সামনে রেডিওতে এসে আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে যাচ্ছেন?
আমার একটা বন্ধু আছে, ও এসে বলল যে ভাই আপনি এই একটা অনুষ্ঠান শুনেন, আপনি তো অপরাধ জগতের ইয়ে, আপনি এই অনুষ্ঠানটা শুনেন। তো আমি বললাম আমি তো ধরতে পারি না, আমি লেখাপড়া জানি না। তো বলল দে হ্যালো 89208 এর একটা অনুষ্ঠান আছে
বুধবার রাত 11টা বিষয় হয় অনুষ্ঠানটা,
এই অনুষ্ঠানটা দেখেন। তখন আমি রবিবারেরটাও শুনি, বুধবারেরটাও শুনি, সব দুই অনুষ্ঠানে আমি শুনি।
আচ্ছা,
আমি এই অনুষ্ঠানগুলো শোনার পর তা আর কি আমি আর কোনো দিকে যাইতে মন চায় না, শুধু ওই বসে বসে অনুষ্ঠান গুলাই শুনি। আর মানে বাড়ির দিকে আমার যাইতে ইচ্ছা করে না, বাড়ির গেলে যাতে আমি অস্ত্র হাতে নিতে হয় তাহলে আমি আর বাড়ি যাবো না।
এবং এই অনুষ্ঠানগুলো শোনার পরে আপনার মধ্যে বিবেক জেগেছে যে আপনি আজকে লাখো মানুষের সামনে এটা স্বীকার করবেন, তাই তো? প্রিয় শ্রোতা, আজকে যে ছবিটি আমরা ফেসবুকে দিয়ে দিয়েছি আমাদের এই মইনুদ্দিনের, সে যে আজকে পরিপূর্ণভাবে পরিবর্তিত একটা মানুষ, তার লেবাস এবং তার যে পোশাক আশাক এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং তার এই বিবেক জাগানোর কাজটিতে কাজ করেছে আমাদের বুধবারে প্রচারিত হ্যালো 8920 এবং স্বয়ং এই অনুষ্ঠানটি রবিবারে প্রচারিত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। ওকে, আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করছি আর আপনাদেরকে বলছি যে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে যে কোনো সময় কল করা হবে SMS পোল। SMS পোলের নিয়ম হচ্ছে আপনারা জানেন যে কোনো ঘটনা যদি মইনুদ্দিন এখানে মিথ্যা বলে বা সন্দেহ তৈরি হয় সেক্ষেত্রে আমরা কি SMS পোল আহ্বান করি এবং SMS পোলের পার্সেন্টেজ অনুযায়ী মইনুদ্দিনকে পরবর্তীতে বলার সুযোগ দেয়া হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। সুতরাং SMS পোল আহ্বান করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার মতামত জানিয়ে দেবেন ইয়েস নো ভোটের মাধ্যমে। মইনুদ্দিন, আমরা শুরু করছি আমাদের রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। আপনি শুরু করুন, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন।
আমার বাবা ঢাকা আসতে অনেক আগে, পাকিস্তানে আগে, তা আইসে এই পলাশিতে রিক্সা চালাইতো। তো বাবা রিক্সা চালাইতে চালাইতে আল্লাহ দিলে এখানে ভালো কটা রিক্সা জমাইছে, 5-6টা রিক্সা করতো হইছে আর একটা গ্যারেজ ছিল, পাশে কত জায়গাও কিনছে, জায়গাটু কিনা বাস পরে যুদ্ধ লাগিয়া গেল। বাবা ওই কীর্ত সামনে দিয়া পদ্মা দিয়া রিক্সা রাখতো আর পিছনে কিছু মুক্তি বাহিনী করে জায়গা দিত, আশ্রয় দিত আর কি। আশ্রয় দেয় নেই আল্লাহ নামলি, এটা কেমনি জানি খবর পাইয়া গেছে পাক বাহিনীরা পাওনের পর দিয়া বাবার তখন দৌড়াই ইয়ে করে আর বাবারা আছে। তখন বাবা হাতে পায়ে ধরলো ওই পাক বাহিনীর লগে বাবার দোকানে একটা লোক কাজ করতো আমাদের দেশের, উনি এসে বললা দিছে যে ওর আসলে দোষ না, ওরা জোরপূর্বক মানে একটা চালাকি করে আমার বাবার মানি এখান থেকে বাঁচা। তখন না ও জায়গা দিছে কেন, আমার বাপের কান্ধের উপরে একটা মেশিন গান রাখিয়া গুলি করানোর লগে আমার বাবার কানে পর্দা পাইটা গেছে। আজ পর্যন্ত আমার বাবা কানে শুনে না, বহুত ইয়ে করছে, যাকে ওইখান থেকে ভাঙ্গা ভাঙ্গা দিছে আর কাগজপত্র যা ছিল জায়গা সম্পত্তি সব জ্বালা ফিরে গেছে আর ওটার সন্ধান আমরা আইসে পাইনি। পরে আব্বা ওইখান থেকে আইসা করছে আইয়া এই জি আর কবরের উত্তর পাশে এখানে কিছু বস্তি আছিল, এই বস্তিতে আমার আব্বা আইসা উঠে সরকারি এক লোকের লগে কথা বলে আমগরে কিছু জায়গা দেয় এখানে 6টা রুম করে। এটা হইলো যুদ্ধের পরে, যুদ্ধের টাইম তো বাবা পলাই গেছে। আর এই যে সংসদ ভবনে দিয়ে ঢুকতে হাতের ডাইন পাশে কোনাতে আমরা একটা চটপটির দোকান আছিল, এই চটপটির দোকানটা আমরা ডেইলি 50 টাকা ভাড়া দিত। এই টাইমে আমি 4 বছর কিংবা 5 বছর আমার বয়স। জি, তখন আমার বড় ভাই ওনাকে আনলো বাবা শহরে।
জি
ভাই, আবার আমার বড় ভাই ক্লাস 6 থাকতে বিয়ে করছে, একবারে অল্প বয়সে আমার বড় ভাই বিয়ে করে।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 4 ভাই 1 বোন।
4 ভাই 1 বোন ছিল।
জি
জি, ওকে।
আমার বড় ভাই ওইখানে বিয়ে করে, বিয়ে করার পরে দেশে পরপর 2 বছর পরপর 2টা বাচ্চা হয়, খুব সুন্দর বাচ্চাগুলো আছে, ভাবিও খুব সুন্দর এবং আমাকে খুব একটা আদর যত্ন করতো ওই ভাবিটা, খুব ভালো বংশ মেয়ে ভাবিটা। তো ভাবি যখন আমার আদর করত এই পাকে দিয়ে বাবা তো একা এখানে সামলাতে পারে না, আমরা একটা দোকান 2টা গ্যারেজ ইয়ান আর্মি আবার ক্যান্টারম্যান্ট ছিল তখন, জি আর কবরের পূর্ব পাশে আবার গুরুর ফার্মা ছিল, অনেক কাস্টমার, একটা চা দোকান আছিল। আমি
সালের ঘটনা বলছেন, সালটা মনে আছে?
সালটা আপনার 84 কিংবা 85 এরকম হবে। আমার বয়স 5 বছর থাকতে, তখন এখানে আমার ভাই আসে, আইসা আমার ভাই আমাকে বাসাতে শেমলি একটা গার্মেন্টস, আমার এখন যে ভাবিটা আছে এই ভাবি চাকরি করতো, চাকরি করে আমি এখানে ভাড়া থাকতো, রুমে 600 টাকা ভাড়া দিত, কেমনে 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 বাইরে ফটাই টটাই আল্লাহ নাম হলে ভাই এখানে বিয়েটা কইরা।
আবার
বাড়িতে 2টা বাচ্চা রাইকা, বউ রাইকা, এত সুন্দর বউ রাইকা, এখন একটা বিয়ে করলো যেমন কি খেক্সিয়াল, এটা বিয়ে করছে, বিয়ে কইরা এবার এনতে বাবাও জানে না, বাবা তো কানে শুনে না, বাবা ওই বুবার মতন মানি দিচ্ছে, টিকছে চালায় কাম কাজ করে, বুবার মতো এমনি কথা বলতে পারে বাবা,
শুধু কানে শুনে না,
শুধু কানেই শুনে না, কানে পদ্মা ফাইটা গেছে, বাবা শুনতে পারে না। ভাইয়ে যে এখানে বিয়ে করছে বাবা কিছুতেই জানে না, আজকে না জানাতে পরে কেমনে 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 বাবারে জানাইছে। এবার এইখানে না জানাই বাড়িতে একটা তালাক নামার কাগজ দিয়ে দিল বড় বাবির পার করে দিল।
আচ্ছা আচ্ছা
আচ্ছা, এখন তো আমরা জনে কাগজটা পাইলাম সিডি, তখন তো কোন মোবাইল টোবাইল যোগ ছিল না, তখন সিডি এসেছিল। বাবিরে পার করিয়া দেওয়া তো আমগো কান্দা, হেরে আমরা কুঁজ যাবো কি আমগো বাবি পার করে কা, আমরা অনেক কান্দা কাটি, অনাহেরও আসছে আইসে আমাকে বাবি করে লইয়া গেছে। তৎ খানিক আমগো 3,000 টাকা জরিমানা হয়। আমরা কি করবো, কান্দা গাড়ি বাচ্চা দুটা তুইয়া গেছে, পরপর 3 মাস পরপর দনোটা বাচ্চাই মারা গেছে। মারা গেছে তারপর আমরা কান্দা গাড়ি, আমার মা খুব আদর করতো, আমার মা আমার বাইরে অভিশাপ দিত, তুই এটা কি করলি, তুই করছোটা কি, এইভাবে ইয়ে করছে। পরে এই বাবিটার এইখানে রাখছে। তখন একদিন নাম করে খবর দিল, বাবা আমি আমার ছোট বোন আমার ছোট ভাইটা আমরা দুই ভাই এক বই আমরা আসছি। তখন আমার মেজু ভাই সানপুর একটা মুদি দোকানে চাকরি করত, আমার মেজু ভাই আইসা উঠছি সকালে ভোরে 6টার দিকে পথ দিয়ে আসছি, এখানে কলেজ গেট নামতে নামতে রাতে 10:30। আমার বাপ আবার একটু কিটটা ডাইকের মানুষ, আগের দিনকার মানুষ, তো পথে গান্ডি কোন টাকা পয়সা খরচ করে না খুব, তো আমি কি দা এরকম কষ্ট, যেমন কি অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কি দা ইচ্ছা যাকে আসছি বাবির বাসা আসি আইসা দেই। এটা এখানে বিয়ের 1 বছর পরে আর কি, আইসা দেই এখন বর্তমানে যে আমার ভাইয়ের বড় মেয়ে, এটা হয়েছে ওদিন আমরা যেদিন আসছি ওই সারে যাকে আমরা রইলাম 1 মাস, রইয়া টইয়া এনে খাইলাম সইলাম, আমরা 1 মাস থাইকা বাড়ি গিয়েছি। আমরা বাড়ি যাওয়ার পর দিয়ে 3-4 মাস পরে ভাই এখানে যা আছে সব বিক্রি কইরা বাবির লইয়া বাড়ি যাইয়া উঠছে। আমগো একে কিছু থুইয়া যায়নি। এখন বাবা কো কি রে দোকান কার কাছে থুইয়াছ, গ্যারেজ কার কাছে থুইয়াছ, তুই দে আয়া ফুরস। তখন বাবা আইসে এখানে, এখন বাবা এখানে আই দে বাবার ঘরে উঠতে দেন না, যাই কিনছে হ্যাঁ তোমার পোল্লা বেচা গেছে তুমি, বাবা তো এখানে ইষ্ট বাবা। আগে একটা সমস্যা, এ আর একটা বাবারে আমার ছোট মামা থাকতো আগার গাঁও, হ্যাঁ আইয়া কেমনে কেমনে খবর ভাই আইয়া চিকিৎসা মিকিৎসা করাইয়া বাবার বাইক ফাড়াইছে। বাবা এই জিদ্দি করছে কি জাগা জমি যা আসিল সব আমগো 3 বাইনের নামে সব দিয়ে দিছে, আর মার নামে 27 ডিসিম সম্পত্তি দেওয়া হয়েছে। তখন ভাইয়ে বাড়ি চলে গেছে, বাইরের টাকা নাই, সব টাকা জুয়া খেলায় দিয়ে গেলাইছে। এবার মারা তো ভালো করে ধরছে ভাইয়ে, যে মা জীবন আর কোন অন্যায় করতাম না, আমার এই কোডাটাইয়া দেন আমি বাজার পানের ব্যবসা করবো। যে আমার দিছে মা, মা দিয়া পানের ব্যবসা করতে আছে। তখন আমার বয়স 5, 5.5, 6 এরকম হবে। তখন আমি সকালে পড়াতে যাইতাম এখানে, উপর রিটোরি ইয়ার পর দিয়ে চলে গেলাম আমি স্কুলে, স্কুলে যাইও বারিন্দার বৈশাখ থাকতাম। মানে আমার এক স্যার বললো তুই কি স্কুলে পড়বি, আমি কই জি স্যার আমি পড়বো, তো তুই ভর্তি হ, আমি কই স্যার আমার তো টাকা নেই, 4 টাকা লাগে ভর্তি হতে। তখন আমি আমার ভাইয়ের কাছে যাই, বড় ভাইয়ের কাছে
পানের ব্যবসা,
হ্যাঁ পানের ব্যবসা, ভাইয়ের কাছে যাই যে ভাইয়া আমি স্কুলে ভর্তি হবো আমার 4টা টাকা দেন, আমার 4টা টাকা দিলই না। তাহলে আমি কান্দা কাটতে স্কুলে গেলাম, আমি কে স্যার আমি যেই প্রকারে হোক সাইল চুরি করে আইন হইল, আপনাকে আমি টাকা দেবো আমার স্কুলে ভর্তি করেন, স্যার আমার করলো না। পরে আমি চলে গেছি বাইক, বাইক যাইয়া এ আমার জীবনের প্রথম অপরাধ, আমি মার 4টা ডিম চুরি করি, চুরি করে আমি 4টা 4টাকা বিক্রি করি।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, প্লিজ এই জিনিসগুলো আপনারা নোট করবেন, আমরা ব্যাকগ্রাউন্ডে আছি। এবং এই 4টা ডিম চুরির যে অপরাধ, সেই অপরাধ আজকে এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন, আমরা সামনের দিকে যেতে চাই। তারপর
পরে আমি স্কুলে গেলাম, এখান থেকে আমি গেছি, ভাবিও আছে এবার গা বাইয়ে একদিন তরকারি লাইক গা আমার গোতন আলাদা হইয়া গেল, আমার বড় ভাই আলাদা হয়ে গেছে, আর মেজু ভাইও আছে, মেজু ভাই কর তুই যা আলাদা হইস, তো তোর বাবারে কইছে বাবা এগারে এক কোনা দিয়ে এক রুম দিয়ে দেন, আমরা এদিকে 3 ভাই একসাথে থাকুম, আপনারা নিচে হেরপর দিয়া এভাবে রয়েছি। পরে আমি এখান থেকে ক্লাস 3-তে উঠি, এ মানে এখন আমি কাজও করি, মানে মানুষের জ্বালা টালা উঠাই, বিলেতন সাপলা উঠাই বিক্রি করি, মাছ ধরিয়া বিক্রি করি, আবার স্কুলেও যাই।
আচ্ছা,
স্কুলে যাইতে যাইতে একদিন যাই আর একটা অনেক বড় লোকের একটা মেয়ে, আমি আম খাইতে আসি, আমার তো আম চা, আমসায়ারে আমি কে কিরে তোকে এত টাকা তুই আমার তাম খোঁজসা কিনা খাইতে পারস না। ও আমারে আমার কাছে আমসাইছে আর আমি ওরে খারাপ একটা কথা করছি, মানে ওরে গালি দিছি, গালি দিছি আর ও যে ওর বাইর কাছে বিষাদ দিছে। ওর বাইয়ে যাইয়া করছে কি, ওর বাই দুইটাই আমার একা হরদমসে মায়ের অনগত দুইটা আমি একা এখানে পারি না। আমি একবার বইটই থুইয়া দৌড় দিয়া চলে গেছি আমি বাড়ি, বাড়ি যাই একটা মাছ মার্কা ডেগার আনলাম, ডেগার মানে চাকু আর কি, আইন না যেটা আমার বেশি মারছে।
আপনি তখন কোন ক্লাসে পড়েন?
আমি ক্লাস থ্রিতে অবাই উঠছি, যেটা আমার বেশি মারছে এটা ক্লাস সিক্সে পড়তো। এটা যে কলা চাবি দৈরা ওর ক্লাসের ভিতরে ওর আসার দিয়ে দৈরা ওর বুকের উপরে বসে চাকু মারা দিল, আগে দিয়ে কয়েকটা গুসাও মারছে, চাকু আগে বাইর করে না, এটা সুইচ গিয়ার আর কি, গিয়ার সিস্টেম।
এই চাকুটা কোথায় ছিল?
বাড়িতে ছিল।
কে কিনেছে চাকু?
এই চাকুটা দিয়ে আমটাম খাইতো আমার ভাইয়া কিনছে আর আমার ভাইয়েরা অনেক আগে, তো এটা কেউ ধরতো না। তখন আমি এটা লইয়া গেছি, নিয়া আমি এই চাকুটা দিয়া ওরে পার দিমু, এমন সামনে আমার হাই স্কুলের স্যার, প্রাইমারি স্কুলের স্যার ফোলাফান সব দিয়ে জাবড়াইয়া পড়ছে। ওই ওরে অগরে মারনি ওই দিনে ওরা দেশে তাইয়া পড়ছে, আজকার এখনো দেশে যায়নি। তো এরপর দিয়ে আমি এখান থেকে চলে যাই, এখন ওগো আবার অনেক গোষ্ঠী অনেক বড়। আমি ডরে স্কুলে আসি না, আমি আর স্কুলে পড়ি না, এমন অনেক করলাম কি যে মাদ্রাসা ভর্তি হলাম ক্লাস ফোরে। যখন ফোরে ভর্তি হয়েছি তোমার আমার একটা বন্ধু নাম জামাল, ওর বাপে ডাকাতি টাকাতি করত, এমনি ওরা পাঁচ বোন এক ভাই, ও একা। তখন আমার বয়স আট কিবা নয়, ক পয়সা খেলবি? কারণ আমি করলাম কেমনে, এক একজনে পাঁচ টাকা করে আনবি, আজকে পয়সা খেলবো যা পায় লইয়া যাবি। তো কয়জনে খেলবি? চারজন। তো পয়সা কেমনে খেলবে? ওই চারের না শিখি পয়সা আছে না, এটি দিয়ে আমরা টোকা দিয়া থাবর দিয়া সাপলা না বাট, মানে আমরা চানলো তাকুইতাম আর কি, চানলো তাকবে। তো এক একজনে পাঁচ টাকা করে, পাঁচজন হয়েছে পঁচিশ টাকা। তো খেলছি খেলছি আরে আমি সব টাকা আমি পাইছি পঁচিশ টাকা। এখন ওরা হলো তিনটা স্বাস্থ্য যেটা তো ভাই, আর একটা বাইরে আপনি অনা ওরা, আমি খেলা টাকা পাইছি ওরা আমারে ওরা যাইতে দেন, ওরা টাকা দিয়ে যাবে। তো তুই খেললি কে? আমি খেললে পাইছি, আমি তোরা টাকা দেবো না, ও আমারে কত যাইতে দেবো না। ওরা তিনটা, ওর শক্তি একটু বেশি, আমি একা। এই কথা কনে খেলাটা করলে মানবো বাড়িতে। আমি একবার এরকম বাঁশ লাড়ি একটা লইয়া, আগে যেটা আমার আচ্ছা ভিতরছে এডারে বাড়ি শুরু লাগেছে, পরে এডারে বাড়ি দেখে এডি দিছে দৌড়, ওর স্বাস্থ্য যেটা তো ভাই যেটি আছে এডি দিছে দৌড়, আর আরেকটা বাইরের লোক এডার হয়েছে খারাই, এটা খারাই থাকতে থাকতে এটা বাড়ি গেছে, মাইটের খাইয়া বাড়ি গেছে। এটা যাইয়া করছে কি, ওর বাপের পকেটেতে একশো টাকা লইছে, লইয়া ওর স্কুলে গেছে, ওই স্কুলে তো ফোলা পাইনা আনবো আমার মারার জন্য। আমি আবার করছে কি, আমিও আমার ভাইয়ের পকেটের তো আশি টাকা চুরি করছি, আমার মেজু ভাইয়ের পকেটের তে আশি টাকা চুরি করিয়া আমিও বিশ টাকা দিয়া ষোলো টাকা দিয়া এক কেজি আমি লইছি আর মুড়ি লইছি, আমি অগরে খাওয়াইলাম। আমি কই তোরা শুধু মারামারি করা লাগবে না, তোরা শুধু একটু ধরিয়া রাখবি, আমি অগর সামাই। এই কথা কই হাসা হাসা গেছি স্কুলে তো নাইয়া, ওরা আম ঘরে দৌড়াইতে 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 মাদ্রাসা টানে আমগো মাদ্রাসা চলি দিয়ে আসি, মাদ্রাসা তাইয়া বারান্ডাল। আমি কই মাদ্রাসা ভিতরে মাইল লাগবো না, বাইরে করুন, আমি ওয়ার্ল্ড টপকায় বাইরে চলে গেছি। এবার আমগো বাইরে পোলা মাইনে তোর ইয়ে করছে, আর আমি একটা বাস পাইছি, বাস লইয়া ওরা দুইটার ইচ্ছা রকম বাইরে এসে আমার বন্ধু এটা বাইরেতে বাইরেতে রয়েছি। এরপর দিয়ে এরকম কুকুরের কাছে না, এই কুকুরের ভিতরে ওর মাথার আমি সুবাই করে রাখছি।
ওকে ওকে প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতির ঘন্টা টের পেলাম, আমরা একটা বিরতি নিতে চাই। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসব ঠিক তিন মিনিট পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
এফএম 89.2।
আমরা সবাই আছি জীবনের কাছাকাছি, সুন্দর আগামীটা তারা করবে। মনে রেখো, মনে রে
hurt yourself.
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব বোধে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আপনারা যদি আজকে যে অতিথি আমাদের এখানে আছে তাকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2। ওকে মইনুদ্দিন, আপনার কাছে ফিরছি, তারপর কি হল?
এরপরে তিন দিন পরে আমি মাদ্রাসাতন বাড়িতে আসি। আইসা দিয়ে আমার মা এরকম শোয়ানো, কি আমার মার অন দেখি রক্ত আর রক্ত, হাইরের রক্ত, এই মার রক্ত কেন দেখি আমার মার বাম হাতের এই পর্যন্ত কাটে, কে কাটছে হইতে পারি না। পিছিয়ে দেয় আমার বাবার ফিডে আঙ্গুবাড়ির, আমার আর একটা চাষা যেটা আঙ্গুবাড়ির অন্য এরা আঙ্গু জমি এখান দল দিছে, দল দিছে আমার বাইরে হিয়ানো গেছে। আমি আমার মার রক্ত দেখে আমার গেছে মাথা খারাপ, আমি ঘরটা কিচ্ছু পাই না, বাজি একটা কোদাল, মা কে দিছে আপনার কোপ এটা কম, মা আপনার কোপ কে দিছে শুধু এইটা বলেন, আমি মা আমার কাছে বলেন বাবা তুই আমি যাচ্ছি তুই ছোট মানুষ তোর মাইরে লাগবে, আমি কই না আমি চাই কি আপনার কোপ দিছে। আমার ভাই মেজু ভাই দৌড়ি আছে একটা টেডা লই, একটা টেডা লই আছে, টেডা লই আইয়া যাই কোপ দিছে হের ফোলা মেজু ডারে আমার ভাই টেডা টা নাই। আর আমি করলাম কি কোদাল লই আইয়া হের সেজু ফোলা এটার কোদাল দিয়ে বাড়ি দিছি, কোদালটা উল্টে যাইয়া 4 ইঞ্চির মতো কাটা গেছে ফিটে। এরপর দিয়া দেখি আমার বাবার লইয়া ওরা টানাটানি বাজাইছে, এবার আমি একটা সেমি পাইছি, অগু নাম গো জানি না, একটা সেমি পাইছি এত বড় এটা পাইছি, পাইয়া এই জন এটা লইয়া আমি ছোট কিন্তু হে বিজিত দি অনেক মারামারি করতে পারতাম, আমার আল্লাহ কতুন এত শক্তি দিয়েছে তখন আমি জানি না, তখন আমি এই সেমি লইয়া এই দুলানি সুলা গেলাম, এরা ঘরে ঢুকে গেছে আমি ইয়ে করছি। এরপর দিয়া এরা পুলিশ মামলা করছে, আমরা মামলা করি নি, এলাকা কয়েকবার বসা হয়েছে বসেনে, পরে একদিনে হঠাৎ পুলিশ আয়া করছে। আমি খালে মাছ ধরি, আমি ছোট আমার আর আসামি দেওয়া হয়নি, আমার ভাই ওই খালের ফোর সিমে যাইয়া কাজ করে দোনোটা বড়টা আবার ছোট মানুষের বদলা দেয় আর আমার ভাইরা। আমি একবারে পশ্চিম বগলদা গুইরা একটা সিকারে মারলাম, ভাই পুলিশ আইয়া আমি দৈরা লাইলে আল্লাহ নাম হলে বাইরা চলে গেছে, বাই গরা ধরতে পারে নাই। আমি আন্দাই আমার মাও আসামি আছে মারা হসপিটাল তো না, আবার বালা করে আনছি 2-3 মাস পরে বাবা ঘরে, আমি এক দৌড় দিয়া ভাই ভাই তাইয়া দেখি মা করে, মা আমি কই মা পুলিশ আইয়া বৈরা গেছে আমি আর সরে এই কথা কই, ইঞ্জন বাবা তো কানে শুনে না, তো বাবারে কই এমনি মুখ দিয়ে এমনি সেলাইট মারি দেয়াছি আর বাবা বুঝছে যে পুলিশ আইসে, তো আমার বাবা দৌড়তেছি উত্তর দিয়ে এটা গেছে। আরে আমি দৌড়তে দৌড়তে আমি হরান হয়ে গেছি, আমার প্যাডে কিছু নাই, তো ওই হাঁসেরে বাদ দেয় না হাঁসেরে কুরার সাথে গ্রাম দেশে আমি ঘরে যাই আমি বাদ পাই নাই, তো আমি ওই হাঁসের এইখান থেকে কুরাতে 1 ফুট বাদ লইয়া দুইয়া এনতে কটা মুখে দিছি, মুখে দিয়ে আমি এক মানে বাগিচার ভিতরে যাই খার রয়েছি যে না আমার না দেয় ওরা আমার মারবো, ওরা অন শক্তি বেশি, ওরা 5-6 জন আমি একা বাইরে তো চলে হয়ে গেছে। আমি পলা রয়েছি আইয়া বাবিরে কইলাম যে ভাবি এই যে ডাকাতুন যে ভাবি নিছে, এর বললাম ভাবি কটা ভাত রান দেন, ভাত বেঁকে তো দৌড়ে দৌড়ি করি আই গিয়ে ভাত খাইতো না সবাই ভাত খাইত, ভাবি বললো কি যে ইয়া আচ্ছা ঠিক আছে আমি রানতে আছি তরকারি নেই, তো আমি আমার ছোট বাইরে পাঠাছি কই আস্তে আস্তে যাই অমুক ইয়া চাষি একজনের লই যাই আমি কটা সিম লই আগু সিম আইনা আর কই মাছ ধরছি আমি আগের দিন এডি দিয়ে পাকাইব খামু, মানে আসা আসা পাকাইছে আমার এই ভাবিটা এখনো নিচে এক বেলা 3 ফোয়া চাইলে ভাত খায়, হ্যাঁ করলো কি ওই ভাতের মার গালে না বোনটা ফাঁক করে দিয়া হ্যাঁ খাইয়া লাইলো, আমি গেছি আমি ভাত চাইছি আমার ভাত দেন না, আমি কইলাম ভাবি আমার কটা ভাত দেন হ্যাঁ আমার ভাতে দেন 3 বেস্তার বার কইছি কনে আর হুনে না, এবার ভাবি আমার দমক দিয়ে কয় ওই ভাত লইখা তো চাকর নিকে তাই কইলে তোমার কীর্তি আনছে কীর্তনচার করে আমি ভাবির গালি একটা দিছি, ভাবি করছি কি গ্রাম দাসে ফিরি আছে না ফিরি, আমি বসি ওই ফিরিটা লইয়ে আমার মাথা ধরে বাড়ি গেল আমার মাথা ফাইটটা এইখান দিয়ে যখন আমার মাথা ফাইটটা গেছে দরজার ভিতরে আসিল লাট, আমি গ্রাম দাসে লাট থাকে একবার প্রত্যেকটা ঘরে ঘরে, আমি লাট এটাই না ভাবির একবার হুয়াইয়া লেছি বেরিয়ে পারি এইখানে আমার বড় ভাবির, এবার ভাই আইসে কতক্ষণ পরে ভাইয়ে জিজ্ঞাস না করিয়া কেইল্লাই কেন কি না হয়েছে ভাই আমার সার মারতে, তো এবার মেজু ভাই দৌড়ছে মেজু ভাই তো কি আমনে এগার মারেন কিনলে এটা কোনো পর দিয়ে হরে কো তো গোল্লা গাত থাকতাম না আমি তো চলে যাই এই এই কই এতে আবার চলে গেছে ঢাকা বাবির, এবার আমি কি করব আমি চলে গিয়েছি নারায়ণগঞ্জে একটা হিন্দু দোকানে আমি চাকরি মিষ্টি দোকান
জি,
তখন আমার বয়স 11 কিবার তিন মাস বিনা বেতনে চাকরি করছে, আমার কোন টাকা দেয়নি। এমনি খাওয়াইছে তাওয়াইছে, খুব আদর যত্ন করছে। তিন মাস পরে আমি কই আমার কিছু টাকা দেন, হ্যাঁ কো দিব। তা আমি আনতে যাই, এনতে যাইয়া আরেকটা সিটিংগা হোটেলে কাজ করছি, হেনে এক অবস্থা। তো হেন আবার করতাম কি, বড় বড় সাহাবরা আইতো না, হে ঘরে গ্যালাস টালাস ধুইয়া দিলে, একটু আপ্যায়ন টাপ্যায়ন করলে এরা আমার 200 টাকা করে দিত। তো আমি আর এনতে যাই না। হেরা 3 বছর এত অনেক কাটলাম, কোন টাকাই দিল না, কিন্তু আলগা পয়সা আমার মানুষে দেয়।
আপনার লেখাপড়া তো দিন একদম বন্ধ?
না, একবারে বন্ধ, আমার কোন লেখাপড়া নাই, কে চালাইবে কিছু, আমি আয়া করছি। তো এখানে তখন আমি 37,000 টাকা জমাইছি এইখানে।
আচ্ছা,
3 বছরে?
আচ্ছা।
এরপর দিয়া হঠাৎ একদিন আমার মেজু ভাই আমার সামনে, আমি কিন্তু বাড়ি যাই না, কেউ আমার বাড়ির কথা বলেনি, মেজু ভাই আইয়া চিনতে রক্তের টান সিরেন, আমি এরকম মোড়া, অনেক মোড়া হইয়া গেছি। আঙ্গ গ্রাম দেশের কথা রেলে দিত গো বাড়ি কোন, আমি কইলে আমার বাড়ি দিয়ে আপনি কি কেন? এই কথা কোন ধৈর্য লাইছে আমার পাঞ্জা ঘুরে ধৈর্য কো ভাই, তুই হন আমার লগে আ মা কানতে কানতে তোল্লায় অস্থির মতন। হেরা মনে করছে আমি আড়াই গেছি না কই গেছি, এগো কোন দিস নি। পরে বাইয়ে নারায়ণগঞ্জে মাউরা হোটেল নামে একটা খুব নাম করা হোটেল আছে, অনেক বড় হোটেলটা, এটার ভিতরে বাইয়ে চাকরি করতো।
আচ্ছা,
আমি নিতাইগঞ্জে চাকরি করতাম, এটা আমার মেজু ভাই। তো ভাই আমার এইখানে আনছে, এইখান তো নাই না, বাড়িতে নিয়ে আসছে। আইজি আর বাবা কুদ্দু জমি লইছে আমার, ওইখান থেকে কিছু টাকা দিয়া ভাইও কিছু দিছে, আবার মায়ও কিছু জমাইছে, বাবার দিয়ে কুদ্দু জমি লইছে বাবার নাম ওই জমিটু। এরপর দিয়া আমি এই বাইতে উঠি, তখন আমার মেজু ভাই বিদেশ যাইব, বিদেশ যাইব, তখন কোন দেশে যাইব, আবুধাবি। তখন আবুধাবি যাইতে এক আদম ব্যাপারী কথা কইলাম, কত হাজার টাকা? 60,000 টাকা দিবে আপনারা। আমরা কই আমরা তো এত টাকা দিতে পারবো না, আমরা করতে দিব। তখন আমি পুরান বাড়ি বাবা বিক্রি করে, যাতে ফুলা বিদেশে যাইব তাহলে পুরান বাড়ি বিক্রি করে দিই। তখন পুরান বাড়ি বেছে 37,000 টাকা। আমার কাছে যে এই টাকা আছে আমি কখনো স্বীকার হইনি, কেউ দেখাইও না আমার টাকাটা। আমি মার কাছে আসতে নিয়ে থুইয়া দিছি যে মা আমার টাকাটা আপনার কাছে রাখবেন, কেউ দিবেন না, আমি যখন কমু তখন দেবেন। হাসা হাসা ইয়া করে এরপর দিয়ে মা আবার সুদে 15,000 টাকা লইছে বাইরে, এমনি এমনি মিলে বাইরে 60,000 টাকা দিয়ে বাইরে আল্লাহ নাম হলে আবুধাবি পার করছে।
ওকে,
আবুধাবি গেছে আমার মেজু ভাই, 2 বছর কোনো বেতন দেয় না, তখন তো কোনো টেলিফোন টোন কিছু ছিল না। হঠাৎ একটা সিডি আইলো যে হ্যারে মাফ করে দিতাম আমরা যদি কোনো ভুলবান্তে দিয়ে, এই কথা শুননা কার না কি ইয়ে করে। মার আরো বেশি আদর ছেলে এটা মেজুডা, আমার ভাই মেজুডার অত্যন্ত আদর করবে, ছোটটার অত্যন্ত আদর করে আমার মা।
ওকে,
এই কথা শুনে মা তা গেছে খারাপ হইল। ইয়ার 2-3 দিন পরে একটা ক্যাসেট ফাটাইছে, তখন অডিও ক্যাসেটের একটা ফিতা ফাটাইছে আর কি, এটা শুনতাম আমরা, রেকর্ড করে ফাটাইছে। এটা শুনে মা কানতে কানতে মরে যা, যে আদম ব্যাপারে নিছে হে এক স্যার মানে ভাই, এটা 95 ঘটনা আর কি। আমি আবার এক কান্না শক্তিশালী মানে তখন আমি একবার দৌড় দিয়েছি ওই হের বাইর গেছি, যাইয়া দেই কি হ্যাঁ ওইখানে নারিকেল গাছ লাগে। আমি কোন জিজ্ঞান টিজ্ঞান নেই, হ্যাঁ নই আমার বাইর কি হয়েছে, কতর বাইরে থুই আসি। তো আমার ভাই টাকা কই, আমার বাইরে টাকা দেন না কেন আমনে, কয়টা কোম্পানি দিব আমি কি, আমি কইলে কোন কোম্পানি দিছে না আর বাইরে, মানে তুই তুমি কই এত আমার লা খেমটি মারি উঠছে। তো স্যার মানে ভাই এত দাম, আমরা তো গরিব কুন্নি, এত কাছে তো আমরা কিছু না, এত খেমটি উঠছে আর তার 3-4 গুষা দিয়ে পানি দেওয়া দিছে, কোন সুবাই ধরে রাখছে ভিতরে মারিয়ে লেগে গেছে আর বাইকও নাই এটা। তো এটার হরে দিই পরে মানুষ হয় সুটে ছাড়াই দিছে, আমি হাতে হায়া করছি বাড়িতে অনেক কি করবো, ঘুরতে আসি ঘুরতে আসি, কোনো কাম কাজ নাই, টাকা ওই আমি যেডি আনছি এডি আবার মাতে, আমি যে ওই যুগা খেলা হিঁকছি মাতে নিয়ে নিয়ে এডি যুগা খেলা দিয়ে আসি। ইয়ার মাস 3-4 পরে কাকার শালি আইয়া গোসল করব আঙ্গ ফুসকুনি, আমি এই গাঁটে হ্যাঁ এই গাঁটে, কাকা আবার একটু সাবান টাবান কিনে না, তো করলো কি আমার তো একটা সাবান চাইছে, আমি এই পারতে ঠিককে মেরে দিছি। এই সাবানটা দেওয়ার পরে পরের দিন কেমন কেন বাদ দেওয়া আমার হাত দিয়ে ইশারা দিলে একটা সিডি দিতে, আমি সিডি দিলাম একদিনে 16টা, ও দিছে 16টা,
মানে মেয়েটাকে সিটি দিলেন,
মেয়েটাকে দিলাম, মেয়েটা বলছে আমার সিটি দিতে, আমি দিছি 16টা, ও 16টা সিডি দিল আমার।
ওকে,
সিডিতে দেওয়ার পরে এই ইয়ে করছে, এটা আমার মা কেমনে জানছে, জানছে আর আমার ইচ্ছা এরকম মানলো, আমি এত বড় আমার এইরকম মারা মাল আমার মা
সিটি জীবন,
হ্যাঁ তুই কিলে এন সিটি দিলি আর তোর খালা, তুই কেমনে সিটিটা দিলি,
সম্পর্কে খালা হতো,
হ্যাঁ খালা হইতো একদিকে দিয়ে আবার আরেক দিক দিয়ে খালতো বই নিত দুইটির দিকে রাত্রি।
আচ্ছা,
তুই সিটি কেন দিলি? ঠিক আছে মা আমার মা রিটারি শেষ, আমি একবার বাজারে গেছি, বাজার যায় এক ডাক্তার কইলাম আমার এক পাতা হ্যাঁ আমি কি আপনার ব্যাগ টাকায় সব পালাই দেবো আপনি আমার একজন দিতে বেটা নিয়ে রুপায় তো আমার কথা দিছে আর আমি খাইয়া গুম তিন দিন পরে যায় আমার জ্ঞান আছে আর আমি আস্তে আস্তে আচার টাচার খাওয়াইলো আমার ইয়ের মধ্যে আমার মেজবাই বিয়ে করছে ভাবি এটা আমগোর লগে আছে ভাবি এটা খুব আদর যত্ন করে এটা আবার আমগরে সেবা করি যেতে আছে তিন দিন আমার দেবর কি হয়েছে ভাবি আমগরে খুব আদর করতে আমরা এর মায়ের মতো দেখি আচ্ছা তো এরপর দিয়ে এখান থেকে আমি চলে যাই আমগো মাদ্রাস একটা মসজিদ আছে ওইখানে যাইয়া আমার ওই জামাল বন্ধু ওই যে এটা স্কুল জীবনে মারামারি হয়েছে এটার বলাইলাম যে অবস্থা আমরা একটা গ্রুপ মিলে হ্যাঁ গ্রুপ মিলাইলাম গ্রুপ মিলাই করলাম কি আমরা এগারো জন একটা গ্রুপ হইলাম যেই রাইতে এগারো জন হয়েছি এর মধ্যে মঞ্জু নামে এক লোক এর কাছে একটা অস্ত্র ছিল অস্ত্রটা আনবো আমরা রাতে ডাকাতি করবো ডাকাতি কি রাস্তার ভিতরে মানুষ ঠেক দিব আর কি তখন এই মঞ্জু আইলো আনে ধরলাম একটা হিন্দু বেডার বাজার করে আইতে আছে মাছ বিক্রি করে আইতে মনে করলাম অনেক বড় ব্যবসায়ী আইয়া তারে গুতাই মুতাই হ্যাঁ রাম রাম কয় আমার আইসে গেছে কি কারে ধরলাম গইনা টাইনা দে বাড়তে আধা কেজি ডাই আর কেজি সিসিঙ্গা এটা লইয়া ইয়া করে আমি মঞ্জুরে কই তুই এটি সব লইয়া যা দরকার নেই আয়া ডাকাতি করতে আমি মঞ্জু করলো কি ইয়ান্ত এই রাই তুই নিয়া মঞ্জুর আপন জেডার জেডার ঘরে নিয়ে ঢুকাই দিলাম ঘরে চুরির দরকার নাই ডাকাতির দরকার নাই করতেন না এগে ককর নাই করতেন তোরা করবো এগেন বুঝি চুরি আতালতা চুরি করতেন এই কথা কই চলি এরপর দিয়া এই মুহূর্তে আমার ভাই মেজু ভাই টেলিফোন করলো আমগো লক্ষ্মীপুরটি আনটি তো এক আত্মীয় আছে হ্যাঁ তোর আবুধাবিতন ফোন করলে একটা বিষা দিবা আর বিদেশ যাইত মা তো দেখছে আমি আল্লাহ নাম হলি আস্তে আস্তে বন্ধু বান্ধব লো আঁটি নষ্ট হয়ে মা বাইরে কেমনে কেমনে কইছে ভাই আমার বিষা একখান দেয় বিষা দেয় আরে এটা আমার বড় ভাই হুইনা গেছে বড় ভাই হুইনা মারা যায় কেমনে কেমনে পাও টাও দৈরা গা মা মুচ্ছা যে মা এই গাঁ দেনাই আর অন্যায় অফিসার কিচ্ছুই করতেন না তখন বাইরে মা কইল যে বাইরে বিদেশ আমার বা ডাই কেনলো যে বাবা তুই এই তোর বাইরে বিষয়টা দিয়ে দে ও তিনটা মাইয়া অনেক দিল কই যাইব পরে তোরা ভালো লাগবে এই কথা কই বাইরে বিষয়টা দিয়ে দিছি ভাই চলে গেছে তখন ৯৮ বন্যা ফুল বন্যা ঢাকা চার দিন এই বিষয় লইয়া ঢাকা আইয়া চার দিনে রইলাম আইয়া এবার আমার বাবা সহ আইলাম আইয়া সেগুন বাগিচা এক জায়গায় রইলাম আমার ভাইয়ের ভাড়া আছে হেন চার দিনে ডাকাইছি এই চার দিনে আমি আর আমার বাবা উপাস্য আমার ভাইয়ে কিছু টাকা আনছে দেশের তে হ্যাঁ আইনে হ্যাঁ বন্ধু বান্ধব আইসে আট দশজন হেগর লইয়া খাবো বাপ তোর কিছু খাওয়াই না এখন বাবাও কান্দে আমিও কান্দি আইয়া বাবা করলো কি সেগুন বাগিচা নামি কাকরাইল মসজিদে নাকি সরকারি বারে খানা দেয় ডাম জানি বাবা কাহ যাবি আমি তো না যেতাম তো বাবা যাই মসজিদে যাই খাই আসি স্যার তুই কি খাবি এই কথা কই দক্ষিণে সেগুন বাগিচা রাজস্ব বোর্ডে দক্ষিণে দি ইয়ানো যাই দিয়ে আমগো দেশের এক কাকা শুনে মিলে কাকা মানে ২০টা টাকা দেন আমি নারায়ণগঞ্জ যাই কিলে যাবি আমি কইলি নারায়ণগঞ্জ আমি চাকরি করুন আইয়া আমার বাবার লইয়া গেছি পানি আর পানি অনেক কষ্ট করে নারায়ণগঞ্জ গেছি আমি বাবার লয়ে বাইরে আর এয়ারপোর্ট আগে দিন এমনি চলে গেছি বাবার লই জিপে যাইয়া নারায়ণগঞ্জ রইলাম এন আষ্ট দিন কাম করছি আষ্ট দিনে আমি ৩৫,০০০ টাকার কাজ করছি তখন আমি বাবার বাড়িতে পাঠাই দিলাম বাড়িতে পাঠাই দিয়া আমি আরো সাত দিন মানে অনেক ওই পানি হয়ে গেছে তো নৌকা দিয়া মানুষ টাইনা টাইনা এই পার তো নেই পানি এই পানি এই পানি আমি নৌকা একটা ভাড়া লইছি আমি অনেক টাকা কামাইছি ওরা ১০,০০০ টাকা রুপে কামাইছি আরো সাত দিনে এত টাকা কামাইছি নৌকা টাইনা কামাইছি আর একদিনে রাত্র অনেক রায় এক বেটা নৌকা দিয়া ঘুরবো নৌকা দিয়ে ঘুরাইলাম টুরাইলাম এরা অনেক ঘুরান ঘুরাইলাম হ্যাঁ একটা মাইয়া উড়াইলো আমার নৌকার ভিতরে উড়াইয়া এরা মানে আনন্দ ফুর্তি যা করে আমার করে কি কিছু লেফাটা হেরা ইয়ান্ন বইয়া বইয়া গল্প করে আচ্ছা যা করলো এখন পুরা রাত ঘুরে ঘুরে আজানের টাইমে আমার টেয়া দেয় ২০টা আমি কে এটা কি করলে নামনে ভাই আমার ২০টা টাকা দিলে নামনে পুরা রাত ঘুরাইয়া আমি এতক্ষণে তো ৫,৭০০ টাকা কামাইতাম আমরা আমার আরো কিছু দেন আমি গরিব মানুষ আমরা আমার ঠগান কা এই কথা কোন নিলে নে না নিলে না নে আমি কইলে আপনি দেন টাকা দেন হ্যাঁ দেয় না হ্যাঁ মনে করছে হ্যাঁ হের লগে মহিলা আছে হেরা দুইজন আমি একা, আমি ওই বইটা আছে না, বইটা জন কয় আমার টাকা দিত না, আমি তো না গা দিকে যাই যে আমার টাকা দেন, ন ন আমি অকমান হইব, এ দিছে আমার থাপ থাপর দেন লগে আমি বইটা এটা দিয়ে আর তিন চারটা বার দিয়ে হেন পানি বি তালাই ডে নিবি তালাই অনবেডি সিকিউর দেখ ওই তুই সিকিউর দিবি তোর মাই গেলাম সিকিউর দিবি চুপ খাড়াই থাক নৌক যাক সব যাক তো ঘুরে মাই গেলাম হেন আমার অন্যায় কি কেউ এই কথা কই দেখি পাবলিক আইয়ে আমি একটু দৌড়ে
শ্রোতা বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা এই জায়গাটিতে একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আজকের এই জীবনের অপ্রিয় সত্যের জায়গাটিতে যিনি বসে আছেন মইনুদ্দিন, তার জীবনে যে অপ্রিয় সত্যগুলো ঘটে গেছে সেগুলো ট্র্যাকটি একটু অন্যরকমের, একেবারে সমাজের নিডি শ্রেণীর একজন মানুষ এবং সেখানে যে বিভিন্ন রকমের অসামাজিক ব্যাপারগুলো এবং আপনারা বুঝতেই পারছেন ওর জায়গাটি থেকে যেটা হচ্ছে একেবারে গাঁও গ্রামের গল্প যেভাবে উঠে আসে ঠিক সেরকম ভাবে ওর নিজের কথাগুলো বলছে এবং সেখানে যে ছোটখাটো অপরাধগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে সে অপরাধ কিন্তু বড়র দিকে যাচ্ছে। একটা জিনিস ওর মধ্যে সবসময় ছিল, সেটা হচ্ছে প্রচন্ড রকম রাগ। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আর অনুষ্ঠানের এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের সঙ্গে প্রথম থেকেই যোগ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি সাধারণত প্রথমেই আমাদেরকে হ্যালো বলে থাকেন। তো তিনি প্রথম থেকে আমাদেরকে শুনছেন, আমরা এই পর্যায়ে তার সাথে একটু হ্যালো বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, শুনতে তো পাচ্ছেন যে আমাদের মইন কি বলছে। জি, এবং আশা করছি যে আপনার মূল্যবান মতামত আপনি পরবর্তীতে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
জীবনের কাছাকাছি সুন্দর আগামী টাটা গড়বে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে, কানের ছন্দে নাচবে, মনে রেখো টাইগার জিতবে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে,
রয়্যাল টাইগার FM 89.2
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
সময় এখন রাত 12:06। আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা আবারও ফিরছি মইনুদ্দিনের কাছে। মইনুদ্দিন এসেছেন লক্ষ্মীপুর থেকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে আমাদের কাছে এখানে, এবং মইনুদ্দিনের জীবনের অপ্রিয় সত্যি আমরা ফিরতে চাই। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওকে, আমরা আবারও ফিরছি মইনুদ্দিনের কাছে। মইনুদ্দিন, তারপর?
তারপর আমি এখান থেকে এরে বাইরে এটা রে আমি একবার লঞ্চে করে চাঁদপুর গেছি। চাঁদপুরে তো হেমনে গাড়ি ঘোড়া দিয়ে আমি বাইতাইয়া করছি। বাইতাইসা দেখি কি এমন পানির পানি, আমার মা আর আমার বাবা আমার বোন সকির ফেমনে বইয়া রয়েছে। আমিও যাইতে নৌকা দিয়ে গেছি, অনেক কষ্ট করে গেছি বাড়ি। যাইয়া দেখি ঘরের উপর একটা অনেক বড় সাপ এই পানির ভিতরে আইয়া এন রয়েছে। অনে আমার আমার বইনে বললো, ভাইয়া ভাইয়া ওরে কত বড় এক সাপ। আমি কই দাঁড়া কারা, তোরা লড়িস না, যেভাবে আছো তেইভাবে বই থাক। আমি বাইরে গেলাম, একটা টেডা আনলাম, টেডা আইনই সাপটারে মাইরা লাইলাম, মারছি। আর আমার বাবা যে ফাল মারছে, আমি মনে করছি আমার বাবা মরে গেছে। পরে আমি চৌকিটা হয়েছে, আমি এই রাত্রে বাসটাস কয়েকটা ঘরটার ইয়ে করলাম, উপর দিকে চৌকিটারে উড়াইলাম, উড়াইয়া হেরবার দিয়ে রইলাম। এরপর দিয়ে আমি আসতে আমগো একটা তালের নৌকা আছে, এই তালের নৌকা লই আমি মানে ওই ডগির দিকে যাই। ডগির ভিতরে আমি বসি ভাই, বসি ভাই ইয়ারে ওই যে মঞ্জু আমার বন্ধু, আমরা 11 জন সদস্য হয়েছি। এই মঞ্জু আইয়া আমারে বললো, রে টাকা পয়সা নাই, ফোলা পাইন সব কষ্টে আছে, আর ডাকাতি করবো। আমি বললাম আমি ডাকাতি করবো না, আমি কাজ করি ভাইয়া মাপ চাই, আমি ডাকাতি যাবো না। ও বললো আমার ডাকাতি যাইতে হইব, আমি বলছি আমি যাবো না। কথা বাদ বাড়াবাড়ি হয়েছে ওই যে আর পরের দিনে ওইখানে দুইটা দল নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব ইয়া ধরে একটা লোকের ডাইক কেন না স্কুলের সামনে, হাত কাটতে দিছে ডাইন হাত ডাইনে কাটতে দিছে ওইখানে আমি আর যাইনি আর আমি উপস্থিত ছিলাম হ্যাঁ তো হাত কাটতে দিছে এর নাম জাকির ভাই এর বাপ তো আবার মুক্তিযোদ্ধা আবার একটা পার্টি করে অনেক হের প্রভাব হের ভাই আবার একজন সংসদের মানে নির্বাচন করছিল আর কি এর কারণে মামলা তো দিয়ে দিছে এটা করে এখন প্রতিদিন এসে পুলিশ ঢুকে এখন ওই মঞ্জু করলো এরে এরা এইখান দিয়ে করছে কি একটা প্ল্যান করছে একটা কাউন্টার মামলা করবে এখন কাউন্টার মামলা কি দিয়ে করবে লোক তো গাইতে আছে তো ওরে যে আমি ওই দুইটা তিনটা ডাকাতি আমার যাইতে গেছে আগে তো একটা করলাম পাইছি 72 টাকা নিয়ে ওর জেডার ঘরে ঢুকা এইটা নিয়ে ডাকাতি আমি এই ডাকাতি করব না আমি এটাত নাই এরপর দিয়ে যাইনি পরে আবার যাইতে গেছে আমি যাইনি নিয়ে আমার রাত্রে নিয়ে ও আর আমাদের লগে আরেকজন গেছে হ্যাঁ আমারে কিছু করে না এ মঞ্জু নিয়ে আমারে এক ঘরে ঢুকাই দিয়া আমার পায়ে ঠেকাই বন্দুক দিয়ে আমার বাম পায়ে বারোটা গুলি ঢুকে আমার এই বাম পায়ে বাঘ মারা পিছিয়ে দিয়ে আমার গুলি করে মঞ্জু করে আমি আর দিশে পিছিয়ে না পাই ওরে এমন একটা শটগুন মারছি গুলি খাইও শটগুন মারছে ও ওইখানে ফই রই রয়েছে আমি দৌড় দিয়ে আয়া পড়ছি পরে ওরা আসলো আমি আইসা এক বিল্ডিং এ উঠলাম বাবা আমারে বাঁচাও এই ব্যাপার তো আমি যে পার্টিটা করি ওনারা ওই পার্টিটা করে তা না আমার দরজাটা খুললে আমার ভিতরে বইরা আছে বইরা আমার ভিতরে ঢুকাই বললো যে কি আগে এই ব্যাপারে আগে আমার পাউটা একটু টান দেন টান দেন আমার পাউটা একটু বাঁধেন বান্ধিয়া এরপরে একটা বিচি একবার সামরা লগাইয়া পড়ছে এটার ব্যথা জ্বালা বাসি না তা আমি কেউ আমার একটা বেলেট দেন মানে হাসা হাসা বেলেট আইনা দিছে বেলেট আইনা দিছে আর আমি এরকম ফাইরে আলাইছি
নিজের গার্ড
নিজে ফাইরা একটা বাইর করিয়া সুই দিয়া সিলাই লেছি
নিজে নিজে
নিজে নিজে
গুডনেস
সিলাই লেছি সিলাই টিলাই থুই দিছি রাত্রে 12টার দিকে আমি গুলি খাইছি পরের দিন সকাল 11টা বাজে ও আসছে আমার নিতে ওই মঞ্জু
12টা গুলি যদি আপনার পায়ের মধ্যে থাকে আপনি কিভাবে এটা বের করবেন আপনি বললেন 12টা গুলি
একটা বাইর করছি আমি মানে সামরার লগে যে গুলিটা আসছে
আচ্ছা
ওটা বাইর করছি আমি আর ডি সব
ভিতরে
ভিতরে দেখেন আপনি এখান দিয়ে
আচ্ছা আমি একটু জায়গাটা দেখতে চাই দেখি ওহো
এই বারোটা এখনো
একদম 12টা দাগ আছে আমি একটু ছবিটা তুলতে চাই আপনার প্রিয় শ্রোতা আমরা এই ছবিটা এখনই পোস্ট করে দিচ্ছি আমাদের ফেসবুকে আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2 এখানে গেলেই আপনারা এই ছবিটা দেখতে পাবেন ওকে তারপর বলুন
তারপর দিয়ে এইখান থেকে আমার নিয়ে প্রাইভেট একটা ডাক্তার দেখাইলো আমার ডাক্তার দেয় দুইটা বাইর করলো দুইটা বাইর করে কোন রকম আমরা চিকিৎসা দিল এবার আইসে ও আমার মার কাছে যে ও এরকম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ওরে বাঁচাইতে এবার টাকা লাগবে মা অভাবের সংসারে আমার ভাই একটা বিদেশ অন্তায় টাকা পয়সা তেমন একটা দেয় না কেমনে কেমনে আমার মাঠে 5,000 দিছে এ মঞ্জু ওই টাকাগুলো খাইয়ে আমার একটা ওষুধ কিনে দেন কিছু না ওইখানে এক চেয়ারম্যান আছিল মুভির চেয়ারম্যান আমি রাত্রেবেলা হেরে দেখি বাজারে ঘুরতে আছে আমি যাই সালাম দিছি সালাম দিয়ে কই কাকা এই ব্যাপার আমার কটা ওষুধ কিনে দেন না এই ব্যাপার কত ওরে না 5,000 টাকা দিছি ওরে আমার গুল্লি কইরা এরা ব্যবসা করে মানে এত টাকা লাম গুলো গুল্লি গেছে এত টাকা লো দুনিয়ার টাকা উঠালেছে কিন্তু আমার একটা ট্যাবলেটও কিনে দেন রাত্রে ফেলান করছে আমার মাইরা লাগবে এখানে মানে একটা ওয়ার্কশপের ভিত্তি আমার নিয়ে রাখছে প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে দুটা বেশি বাইর করে রাত্রে এরা ফেলান করছে আমার মাইরা লাগে রাত্রে আমার পায়ে ব্যান্ডেজ আমি এরকম বেড়ার ফাঁক দিয়ে দেখি কি আগ মানুষ ঘরের পিছ মানুষ সামনে মানুষ মানুষের মানুষ হাতে দিয়ে বন্দুক বন্দুক তো আমি চিনি আমি এত দৌড় দিয়া একটা টিনেরে ওই ওয়ার্কশপ বড় বড় কেসি আছে এই টিনেরে কাইটে আলাই কাইটে আমি এই সিপাতি আসতে বাইরে বাইরে সালে উঠছি সালে উঠতে আমি এনদাল আল্লাহ নামে পার্কে ফারান শুইলাই শুইলাই এবার বড় নেতা যায় হের কাছে আমি আয় কিন্তু আমি ঘরে যাই না মা ডরে মামা স্টক করে মারা যাইতে পারে আমার এই অবস্থা দেখিয়া আমি আস্তে 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 পাও শেষ রিক্সা দিয়ে বড় নেতার কাছে যাই আমি কি এই অবস্থা আমার মঞ্জু করছে এখন আমার চিকিৎসা করে না কিছু না আমার টাকা দেন পরে এরা এরা একটা প্ল্যান করলো ওই যে জাকিরা হাত কাটছে এরা তো এখন সবাই নামে মামলা করছে এখন কয় হের নামে একটা মামলা করতাম তো আর আমার অপারেশন করবো এখন আমি নিরুপায়
মানে অযৌক্তিক ওই মামলা তো আসলে আলটিমেটলি আপনি কোনো কিছু না
না কি রে এই লোক তো আমার কোন ইয়ে করলো না করলো কি আমার এই মামলা করাইলো আমি নিরুপায় তার নামে মামলা করলাম মামলা সইও দিছি মামলা করে এখন আমার অপারেশন চালাই লইলাম না আমার তো টাকা নেই অপারেশন আমার করতেই হইব যাকে আমার চিকিৎসাটা করা হইলো তিন দিন পরে আমি এরকম বিকাল বেলা বেডে হইয়া রয়েছি মানে আমার সিডে আইয়া দেখি একটা নাচ আইলো কোকড়া চুল আইয়া আমার স্যালাইনের ভিতরে
একটা সুই ডুগাইল আর এটা নীল হইয়া গেল।
আবার করছি কি, আমি ওই সেলাইনে চাপিটা অফ করে দিছি, অফ করে দিয়া আমি তার লেখাপড়া জানি না। সাইডে আমার লগে আরো দুইটা রুগী আছে, এরা অনেক শিক্ষিত। বললাম ভাই এখানে কোন ইনজেকশন আছে না? কোন না স্যালাইন আছে একটা, স্যালাইন তো এটা কালকে রাইতে দিছে, আমার অজ্ঞান আছে স্যালাইন, এটা তো আমি জানি অজ্ঞান অন্য ওই গিয়া পরশু দিন রাইতে অন আমার এটা দিছে কেন নিয়ে গেছে। আমি কই ভাই আমার পাউডার একটু খোলেন দেই, পা তো স্ট্যান্ডের লগে এমনি বান্ধা দিয়েছে। আমি তাড়াতাড়ি করিয়া হেরা পা খুলে দিছে, আর আমি লুলাইয়া লুলাইয়া হেসাই হেসাই আমি সাইতালাই ছিলাম, নিচতালাই আসছি, স্যালাইন এটা লইয়া আসি, স্যালাইন এটা ধুই আইব। আমি কই এটা কি এই অবস্থা কা, আমার এটা কি দিছে, আমি এখন থানায় যাব। আপনারা এটা আমার দিয়া ব্যবসা করেন, আপনার আমার মাইরা আপনার লাশ নিয়ে ব্যবসা করবেন, আমি এটা মান্দারে যাব। আচ্ছা দেখ ওই মঞ্জু এজেন এরকম করে আমি বুঝতেই পারতেছি না কি কারণে এরকম করে। এরপরে আমি বাড়িতে আইলাম, আল্লাহ দিলে ভালো একটু ভালো দিকে আমি বাড়িতে আসছি। আসছি আরে ইয়ার তিন মাস পরে এক লোকের জন্য আমাদের স্কুলের সিক্স হইতে নাইন পর্যন্ত কোন মেয়ে হেল্লা স্কুলে যাইতে পারে না, আগে এর কাছে থাকতে হবে একরাই। এটা আমাদের আবুল কাসিম জায়দি নামের এক চেয়ারম্যান আছে, হে বললো এর চোখ খুলিয়া দাও তোমরা মানুষের মেয়ের দিকে এরকম এরকম
করে। বললো
ওই যে লোক
খুলে দেওয়ার কথা কে বলছে আপনাকে?
আবুল কাসিম জিহাদি, বিরাট বড় বাহিনী, আমি আর বাহিনী লগে ছিলাম, যার চোখ খুলব হের নাম খান।
কার চোখ কে খুলছে আমাকে একটু পরিষ্কার করে বলেন।
মানে খান হ্যাঁ ও ডাকাই করতো কি
স্কুলে যেসব মেয়েরা যেত তাদেরকে নির্যাতন করতো,
নির্যাতন করতো,
আর তার চোখ খুলতে চাচ্ছে কে? সে
ওই আবুল কাসিম জিহাদি।
কেন
এই মানুষের মেয়ের ইজ্জত লো যাই গেছে,
সেও কি আলটিমেটলি টেরোরিস্ট?
হ্যাঁ হেও টেরোরিস্ট, হেও টেরোরিস্ট, হেও টেরোরিস্ট।
আচ্ছা আচ্ছা,
তো এরপর
আপনি কার পক্ষে?
আমি আবুল কাসিম জায়েদির
পক্ষে, মানে চোখ তোলার পক্ষে,
চোখ তোলার পক্ষে আমি। তারপর এখন আমার তো পায়ে বেন্ডিজ, আমার এক কাসিম ভাইয়ের শখ বললো যে তুই চলে যা, তুই দৌড় দিতে পারতি না কিছু না, তুই চলে যা, তুই অপারেশন রোগী ইয়ে করবে। তো হয়ে গেছে দিনের নটা বাজে ওই লোকের চোখ খুললে দেয়, আমি একবারে দুইটা আঙ্গুল ডুবাইয়া চোখ দুইটা বাইর করে খালে ভিক্ষা ভাল লাগে। তখন কয় এরে তুই করে কইতো এরে কাশিয়া
এই কাজটা কি করলো
এটা করছে আমি মানদারির খালেকে আমগুলোকে ধরে গেছে। এবারে এইবার কয় এরে কাশিয়া তুই আমার অন্তত একটা চোখ রাখ, একটা চোখ রাখ, তুই দুটা চোখ ফালাইস না, হিব অনেক বড় ইয়ে। আচ্ছা দেখ এত করে টুইয়া গেলাম, ইয়ার দুই তিন মাস পরে আমগো একজন চেয়ারম্যান মাইরিয়ালাইছে, মানে আমার গো পক্ষে হ্যাঁ দিনে দশটা বাজে মাইরিয়ালাইছে, মাইরিয়ালাইছে আর এবারে আমগোর ওইখানে খবর দেয়, মানে আমাগো এই দলের ওইখানে খবর দেয়। তখন আমি কোন অস্ত্র হাতে নেই না, এই প্রথম দিন ওই আমি একটা বন্দুক পাই, টানা বন্দুক শর্ট গানের মতন এত বড়, এই প্রথম আমি এদিন এই বন্দুক লো যাই। আমগো চেয়ারম্যান
চালানো জানতেন, এটা কিভাবে চালাতে হয় জানতেন,
আমার দেখা দিছে আমি এভাবে চালাইতে পারি।
ওকে
ব্যাস গেলাম প্রথম দিনে পাইব, আমি যেন পাইট লাগছে সকাল দশটার দিকে এই শুরু হইল গোলাগুলি শুরু হইল।
কি নিয়ে গোলাগুলি ছিল এটা? কি
সব বন্দুক যুদ্ধ?
না না কেন, কি কারণে বন্দুক যুদ্ধ?
ওই যে আমগো চেয়ারম্যান মাই রেয়ালাইছে প্রতিপক্ষ আমরা তো এখন
মারবো
আমরা এখানে গেছি, গোলাগুলি হদ্যন্ত চলে দিনের নটা, নটা তখন শুরু হয়েছে দিনে পাঁচটা পর্যন্ত দোনো পক্ষে। তখন আমাকে গ্রুপ আসলে কিনাদি, এক গ্রুপ আমরা আসলাম আর কিনাদি, আমরা যেই কিনা দিয়েছিলাম এই কিনা দিয়ে আমগো কাছে কিছু নাই, শুধু আমার কাছে একটা টানা বন্ধু। এবার তো আমগরে পাঁচজন মিলে আই গিরা দিয়ে লাইছে, হেতা পাঁচটা অস্ত্র আমার কাছে শুধু একটা, তা আমি ওটারে এমনি গুলি বইরা এমনি থুইয়া দিছি মাটির ভিতরে, আমি উঠাই।
আচ্ছা
এরা দেখতেছে আমরা খালি, আমরা এরকম বইয়া রয়েছি, আইয়া এরা করলো কি ছোট মিশ্রণ দিয়ে ঠেস 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 করে পাঁচ ছটা গুলি করলো।
আচ্ছা
গুলি করছে আর আমি আমারটা রাস্তায় টিগার জানিয়ে উঠাই দিছি, পাঁচ ছটা আহত, এক গুলি পাঁচ ছটা আহত, ওরা দূর দিয়ে গেছে গা ওই দিনে গোল্লাগুলি শেষ। এবার এইখানে আমারে আমাদের বলরাম ভুলু হিন্দু একটা ছেলে, ও আমাকে এক হাজার টাকা বকশিস দেয় ওই দিনে প্রথম দিনে, আমার জীবনে এই খারাপ পথের টাকায় আমার এক হাজার টাকা ও আমার বকশিস দেয়, মানে আমি এখানে ফাইটে টিকছি আমার বকশিস এক হাজার টাকা দেয়। এইখানটা আসার পরে প্রথম যেটা এটার পরে যে বন্দুকটা, এবারে এই বন্দুকটা আমারে দিয়ে ওই ভুলু বললো আমার বন্দুকটা দিয়ে দিল দিজার, আমরা এইখানে এক মাস লাগাতার গোলাগুলি করছি, এক মাসে গোলাগুলি আহত হয়েছে কিন্তু একটা মানুষও
মারা যায়নি,
মারা যায়নি। পরে একদিন পরে আবার হুনি আমগো এই সাইডে আরেকটা গোলাগুলি লাগছে,
লাগজারাম ড্রাইভার হেইখানতন সবাই এখানে আইয়া পড়ছে হলে গোলাগুলি না ওই যে মঞ্জু নিজের হোমডাত নিজে আগুন লাগাই দিয়া মানুষের ঘর বাড়ি জ্বালাই আগুন লাগাই দিয়েছে প্রতিপক্ষের গায়েল করার জন্য আগুন লাগাই দিয়া সেই
মঞ্জু কি আপনাদের দলের ছিল না
আমার দলে
দলের ছিল এই মঞ্জু আপনাকে গুলি করে
এই মঞ্জু আমার গুলি করছে
ওকে
আচ্ছা তো এমন মঞ্জুয়ে করলো কি নিজের কুন্ডা নিজে আগুন লাগাই দিয়া ভাই শুনতার পরে চারটা ঘর জ্বালাইলো ভাই এক একটা ঘর কত বড় বড় এই শীতে এই রোজা মানুষগুলা কই যা নিজের তো একটু খারাপ লাগলো পরে আরো লাগাইতে যা তো মাওলা নামে আমগো একজন নেতা আছে এই খারাপ আর লাগাইছ না আগুন খুব ভালো মাওলা ভাই ডাকাতি টাকাতি পছন্দ করেন এমনি হাটে ঠিক আছে মানে ডাকাতি টাকাতি আর পছন্দ করে না চুরি সুস্থ আমি হের কত হয়েছে আমার লগে হাঁটতে পারস চুরি করতে তিন ডাকাতি করতে তিন যদি আন্ডার কাম করবি আর যদি প্রতিপক্ষ আইয়া গরুপে হামলা করতো তখন আমরা জবাব দিই পাল্টা জবাব দিই কিন্তু চুরি ডাকাতি করতে পারবি না এটা কার মালাবাইয়ের কথা তখন হে বাধা দিল বাধা দিল আরে এটারে মাওলাবাই বাধা দিছে কা মালাবাইরা মারার জন্য ওই মঞ্জু একটা চক্রান্ত করছে এটা আবার মাওলাবাই খবর পাইয়া গেছে
মানে বাধা যে জন্য দিয়েছে সে কারণে ওকে
মাইরে ফেলাইব ও বাধা দিছে কা এই পেলান করছে আর মাওলাবাই খবর পাই একবার একবার টাইম পাও বন্দুকের নল দিয়া বাইরে
মঞ্জু মাওলা তো আপনাদের দলের
হ্যাঁ মাওলা ভাই আমাদের দলের তো ওর চক্রান্ত করছে কি এরা মারছে পরে তদন্ত করছে তোর হুন্ডা তুই আগুন লাগাই কিলে মানুষ এগুন ইয়া নোয়া নিয়ে এত বেজাল করলে মানুষের ঘরে কিলে জ্বালালো যদি শত্রু থাকে মানুষের সাথে আছে কিন্তু ঘরের সাথে কিসের শত্রুতা ফ্যামিলির সাথে কিসের শত্রুতা
আমি যেটা বুঝতে পারছি আপনারা এই যে কয়জনের নাম নিচ্ছেন আপনি নিজে তারপর একটা বাহিনীর কথা বলছেন এরা মূলত কোন একটা টেরোরিস্টের আন্ডারে আপনারা থাকেন কাজ করেন আপনাদের কাজ হচ্ছে কি কাজ আপনাদের মূলত ডাকাতি করা
না শুধু গোলাগুলি আমাদের কাজ আছে শুধু আমগোরের যে মানে আমগো প্রতিপক্ষ করে
না না কিন্তু আপনাদের ইন্টারেস্টটা কি আপনাদের মূল স্বার্থটা কি পুরো গ্রুপটার মূল স্বার্থ
দুইটা দল তো
প্রতিপত্তি বিস্তার করা
এলাকায় প্রতিপত্তি
বিস্তার করা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপর
দিয়া এখান থেকে বাড়িতে আসলাম সবাই আইসা ইয়া করে আর আমরা ওইদিকে যাই না এবার মঞ্জুরে মাইরা ধরিয়া হসপিটাল পাঠা দিয়েছে চিকিৎসা চলতে আছে আমরা আবার ওইখানে আমরা লোক আরেকটা মাইরে আনেছি
আচ্ছা
উত্তর হয়ে যে চেয়ারম্যান
মাস্টার কোন গ্রুপ ছিল ওরা কাদের আন্ডারে কাজ করে
এরা ছিল মানে এটা লোক আর কি এরা একটা দল করে আমগো আরেকটা দল
ওকে
তো হেন গেলাম আবার টানা এক মাস প্রতিদিন সকালের নটায় লাগতো দিনের দুইটা পর্যন্ত গোলাগুলি হইতো
ফাঁকা গুলি
ফাঁকা না সরাসরি দুই পক্ষের গোলাগুলি হইতো
আচ্ছা
এর মধ্যে মানুষ আহত হইতো অনেক মানুষ আহত হইতো তো বেশিরভাগ আঙ্গ মানুষ আহত হইতো আঙ্গ বন্দুক কম আছিল পরে একদিন আমরা হঠাৎ সব নিহত লইছে যে অগরে বাড়ি ঘেরাও করবো একটা প্ল্যান করি আর আমরা এইখানে আইসিয়া আমরা বাড়ি চলে আই বাড়িতে আসতে এরকম বন্ধু কান্দে করে আসি আমি একা আইতে আমার লগে প্রথমে একটা মেয়ে বাজার আইসে আমার লগে দেখা যে দোকানে আমি আমরা সদাই খাই ওই দোকানতে মেয়েটা সদাই কিনতে আসে তখন আমার কান্দে করলো বন্ধু তখন আমি মোদি দোকানদারে বললাম যে দাদা এই লোককে কি আমনে পছন্দ হয় নাকি না কে কন না আমনে পছন্দ হয়নি এটা কন শতানি করে কইছে আমিও কই হওয়া পছন্দ হয় এই কথা কইয়ে আমি বাড়ি কজা সন্নক দিল্লি এখন হাসা হাসা আমি বাড়ি গেছি এর কথার এই কথার উপরে বিশেষ করে আমি বাড়ি যাই পাঁচানা সন্ন লই আসি আমার ভাবি
কেন
এই মেয়ে হ্যাঁ কইছে আনতে মেয়েটা আমার পছন্দ হয়েছে হাসা হাসা আমি যাই আনছি আনার পর দিয়া মেয়েরা হেরা চিনে হ্যাগো আত্মীয় এই আমি গোসল গা দিয়া প্যান্ট শার্ট পিনতে এই অবস্থায় স্বর্ণ ফাঁসানা লই আসি
মেয়েদের সঙ্গে আপনার কথা হয়নি জানো না
কিছু না কোন কথাই হয় না শুধু বলছি এই মেয়েটাকে মেয়েও আমার দিয়ে শুধু ওই দাদা মোদি দোকানদার দাদা বলছে আপনার পছন্দ হয়নি মেয়েটা হেরে একটা কি ছোট করে কি বলছে আমি বুঝি নাই কইয়া মেয়েটা সোজা চলে গেছে আমি এখানে স্বর্ণ লই আসি যাইয়া পরে দিয়া আমার মিষ্টি নিমুখি দা আমার তো টাকা নাই একটা টাকা নাই আমার কাছে গোলাগুলি তো নাই বন্দুক লইয়া আসি আমার তো টাকা থাকবে করতে তো পরে আমার গো এক কন্ডাক্টর মাহফুজ ভাই উনি 10 কেজি মিষ্টি আমার লইয়া দিছে আমি চাইছি আর পান্টান লই 1900 গেছি মেয়েদের বাড়ি একবারে ঘরে গেছি যাইয়া চাইলাম টাইলাম পছন্দ হয়েছে কোনো কথা নাই পাত্রই নেই আমি দেখিয়া ও ভাইয়ে আমার টাকা 200 দিছে টাকা 200 আর এই স্বর্ণ এডি দিই আমি আয়া পড়ছি
মেয়েটাকে
হ্যাঁ মেয়েটাকে ওদের বাড়িতে প্রস্তাবের মাধ্যমে চাইছি আর কি তাই ওইখানে দিয়ে আয়া পড়ছি দিয়ে আইয়া এখন মেয়েটার মা দিবে না মানে বিয়েটা এটা দিব না, এটা কি হইলো? কোন জানা নাই, হুনা নাই, কোন কথা নাই, বাতরি নাই, যে আইয়া স্বর্ণ কদ্দু দিয়া সইলা গেল, এটা কি এরা আমার কাছে বিয়ে দিব না? মানে তারা বিয়ে দিত না, এগো মেয়ে ক্লাস সিক্সে পরে এরা বিয়ে দিব না। তখন এ আইয়া ফুরল, আমরা তো দিয়ে আইয়া ফুরছি। পরে বাজারে কইছি এরা আমগো বাড়ি যাইব, যাইব কইয়া এরা আমগো বাড়ির মেহমান যাইব, কয়জন? বারোজন। বারোজন যায় আমগো বাড়ি গদুয়া চাইব, বাড়ি গদুয়া চাইতে যায় এরা বারোজন যাইব কইয়া, মানে চল্লিশজন যাইব। মানে আমার শাশুড়ি পলিটিক্স করিয়া পাটায় আমার কাছে বিয়ে দিব না। এরা আবার খবর লইছে, আমি অস্ত্র লই আনটি আমার কাছে কেন দিবে এই এই কই। এরা আবার মানে চল্লিশজন আনটি আমার একটা অপমান করিয়া আইয়া পড়বো। আমি আবার ষাট জনে খাওন আয়োজন করছি, এরা যাই বসার লগে আমি খাউন দিয়া লইছি, খাউন দিতে টিতে ইয়ে করছি। পরে একটা দিন তারিখ দিলাম, পরের দিন দুই দিন পরে রবিবারে চাইয়াছি বৃহস্পতিবারে বিয়ে হবে, বিয়ে হবে এই কথা কই। আমি গেছি বাজারে, গেছি বিয়ের বাজার করতাম, আমার কাছে তো টাকা নাই, আমি টাকা কই ফেল। তো আমি বাজারে গেছি, ওই মাহফুজ ভাই কন্ডাক্টর হারি করলাম, ভাই কটা কাপড় কিনা দেন, কিছু কিনা দেন, আমি আপনার পরে ব্যবস্থা করে দিব। তো মাহফুজ ভাই আমার দশটা কাপড় কিনা দিল, তারপর দিয়া পায়জামা টাইজামা যে যা লাগে মাহফুজ ভাই আমার 8,000 টাকার বাজার করিয়া দিচ্ছে। তো উনি বাজার করিয়া দেওয়ার পর দিয়ে আমি বাজার করি, হে মাতা এই মাতা দেই কি ঠাস 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 করে সব রাইফেলের আওয়াজ বুললি। দিনে 3:30-4 আমার লগে আমার বাবাও গেছে, আমার বাবা তো কানে শুনে অন মানুষ জানে, এক একটা বাজার তো নেমিত নেমি দৌড়তে, একে কোন দিকে যাবো দিশা ভাই নামিয়ে পড়ছি বাবার লইয়া বিপদ। এর মধ্যে আমি যে ওই মেয়েটার বায়না দিয়েছি চাই আছি, হের একটা ভাই ওরে আমি একটা তরমুজ দিও, ওর লইয়া পড়ছি বিপদে, বাপের লইয়া পড়ছি বিপদে, কি করি? আইয়া দক্ষিণ মাতা আইয়া দেখি আমা গইল, হে মুক্তিযোদ্ধা বীর হাবিবুর রহমান মুক্তিযোদ্ধা, রাস্তার উড়পে পালাইয়া ওই কাসেম ভাই একবার মারতে মারতে মাইরি এলো। এই কাসেম ভাই
দিনে দুপুরে
দিনে 4:00 বাজারের দিন বাজার মাইরা লাইলো, মাইরা লাইলে জনে হে বাবুল ভাই খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ।
কারণ কি ছিল মাল্লুকে
মারছে? বাবুল ভাইকে অনেক সম্পত্তি বাজারের, তাই কিছু জায়গা চাইছে, কইছে তোর আমি জায়গা দিমুক, আমার বাপের সম্পত্তি আমি তোর দিমুক, আমাকে আরামসে করে কামাই নি আমি দিমু না। এদের না দেওয়াতে এমনি আদিপাস্ত বিস্তার করে মানে একটা কাটা সরাইছে আর কি। এর মাইরা হেল্লাই কিছু করতে পারতো না, বাবুল ভাই খুব সৎ মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল, হেও আমগো দল করত। এ বাবুল ভাইরে মাইরিয়া লাইল, বাবুল ভাইরে যখন মাইরিয়া লাইছে এ আমি বিয়ের বাজার করি, আমি এই এই দলে আর আঁটতাম না, এই দলে আর আঁটতাম না, এত বাল্লা লোক কেন মারছে? আবার বাবুল ভাই এতন আবার কিছু সাহায্য সহযোগিতা পাইতাম, মানে হ্যাঁ কাপড় সোপড় মাছ টাছ বাজার দিন কিছু কিছু দিত, আমরা এই গরিব হিসাবে আঙ্গরে দিত। তো যাতে এই লোকে মাইরিয়া লাইছে এই দল আর আঁটতাম না, এই কথা কয়ে আমি আইয়া পর বিয়ের বাজার টাজার করিয়াই দুই দিন পর। এখন আমি বিয়ে যাম অন্য আমি ডরেলাই যাই না, আমি আমার মাওলা ভাইয়ের কাছে গেলাম, ভাইয়া আমার কিছু জিনিস দেন, আমি বিয়ে যাম অন্য এত যাইতেন না, আমার কিছু জিনিস দেন। তখন ক তুই জিনিস কো গাছালাম, আমি কি যা দেন দেন, তো পোলা ফাইনাল লইয়া 4:30 তো 5টা ছেলে দিল আমার লগে আর 6টা বন্দুক দিল, 100 রাউন্ড গুলি দিল। আইলাম আইয়া বিয়ে শাদী করিয়া দিনে দিনে লইয়া গেছি, রাত্রে আমি কইলাম ভাই আমার একটু নিরাপত্তার ব্যবস্থা করে দেন। ইয়ার মধ্যে আবার সিডি একটা আছে আমার মানে বাসরঘর করতে দিত না, কি বাসরঘর করতে দিত না, আমি আবার নেতার কাছে চলে গেছি সিডি এটা লইয়া, ভাইয়া এই সিডি ক যা তুই যা আমি পুলিশ পাঠাইতে আসি। তখন এক ক্যাম্পে গেল যে আমার এইদিকে একটু খেল রেখে নতুন একটা বিয়ে হয়েছে আমগো পোল্লা ফাইন, এদিকে একটু খেল রেখে না আমগো পোল্লা ফাইন তো আছে, আমি যেন কোনো কিছু অনেল লগে একটু দৌড় দিয়ে গেল যে যাক রইলাম। পরে আমি মাওলা ভাইরে কইলাম, ভাই আমি তো এখন বিয়ে শাদী করিয়া লাইছি, ভাই আমি ঢাকা দিয়ে যাই না, আমি কেমনি কি করবো, আমি তো অন্য আমার খরচ
পাই। মাওলা হচ্ছে আপনার লিডার,
লিডার
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, যেখানটা দেশ এসে আমরা দাঁড়িয়েছি সেখানে আমরা কি অপরাধ পেয়েছি আমরা জানি না, ছোট 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 ভুল, ছোট ছোট অপরাধ, কিন্তু বড় আকারের এখন পর্যন্ত সেরকম কোন অপরাধ আমাদের চোখে হয়তো বা পড়েনি। কিন্তু একজন অসুস্থ মানুষ বড় হচ্ছেন অসুস্থ পরিবেশের মধ্যে, সেটাই আমরা বলতে পারি, কিন্তু এখানেই শেষ নয়, আমাদের হাতে সময় আছে, সেই সময় কি বলবে সেটা আমরা জানবো 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
আমরা সবাই আছি জীবনের কাছাকাছি, সুন্দর আগামীটা তারা গড়বে।
চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমি আর জিকে দিয়ে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আর আপনারা শুনছেন অবশ্যই এবিসি রেডিও FM 89.2। আজকে মইনুল এখানে রয়েছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। মইনুলের মতো আপনিও যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে এখানে লাখো মানুষের সামনে কনফেস করতে চান, চলে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে ফোন করার পরে আপনি দুই চাপবেন এবং তারপরে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি আমরা আবারও মইনুলের কাছে। মইনুল, তারপর?
তারপর আমি বাইরে বললাম, ভাইয়া আমি তো এখন বিয়ে শাদি করছি, আমি ঢাকা যাই। তো বললো যে থাকুস না আর দুই একদিন চা, আর এত তাড়াতাড়ি অন্তর তিন দিনে নেই, অনেকেই টাকা যাবে। তখন চিন্তা করলাম এন থাইকে অনেকই করমু, এখানে তো বাদ মিলতে নামে একটা কিছু কর্মু যাই। তখন আমি নারায়ণগঞ্জে যাই, মাউর হোটেল নামে খুব নাম করা রেস্টুরেন্ট, এটা চাকরি লইলাম। তো যেদিন চাকরির কথা কইছি, এদিনই গোলশান হলে একটা ছবি লাগাইছে তোমাকে চাই, ছবিটা দেখতে যাবো এন। আমি রিক্সা দিয়ে গেছি, যাইয়া নামতে তিন চিন্তা গাড়ি আমার ধরছে, আমার তিনটা আঙ্গুলে তিনটা আংটি। এবার আমার ধরছে, কোনটা এমনি আইয়া ধরছে, কোনটা এমনি আইয়া ধরছে, কোনটা ফাড়ে ফাঁড়ের মধ্যে হাত দেয়, মানে কোষে হাত দেয় যে আমার চাকু লইয়া পার মারব না, গুলি করবে এরকম কিছু। তা আমি যে পুরান না পাবি এটা তো ওরা জানে না। আমি কই তোরা কি খাবি সেটা কো, খাইতাম না তোরা আংটি গুন নিবি? আমি কো আংটি তো দিতাম না, তোরা যদি খাইতে মন চা হোটেলে ঢুক আমি খাওয়াবো, কিন্তু আংটি নিতে দিতাম না। কনি দিতি না তো তোর আঙ্গুল কাটটা লয়ে যাও। এই কথা কইতে দেরি আমি উইটাই দুইটার থাবাই ধরে আলাইছি আর একটা দৌড়ি, দুইটার থাবাইয়া ধরে দৌড়টার ওয়াইয়ে এলাইছি বালা করে। একবার ফিরতে 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 হাত পর মানে কিচ্ছু ধুইনি, এরকম ফিটা ফিরছি চিন্তা গাড়ি দোনোটার ধরিয়া হেসরাইয়া। ওদিন আসলে আবার হরতালের দিন, যেদিন এই ঘটনা ঘটে পুলিশ আর পুলিশ। এবার পুলিশ আইয়া কি হিসে আমি কি ব্যাপার, পুলিশ আইয়া এটা লইয়া গেছে, পুলিশকে আমার বাদিয়ে মামলা করতে। আমি কইরা টইরা আমি গেছি গা, তাতে আমি আর ডরে দোকান হই না, কিন্তু আমি হোটেলে ঠিকানা দিয়ে আলাইছি, আমি আর এন হই না। আমি গেছি টলারে, টলারে যাই দেখেন টাস খেলা চলে।
আচ্ছা,
আমি বললাম টাস খেলতে, আমার কাছে দুই তিনশো টাকা আসিল, এটা নিয়ে টাস খেলতে বসি। ওই আমি ওরা ৪০,০০০ টাকার মতো পাইছি, পাইয়া আমি হেনতে আমি কই আমি আর খেলবো না, আমি ফরসাবের কথা কইয়া আমি হেনতে আয়া ফুরছি, পাইয়া আমি আর চাকরি করবো না, আমি অন বাড়ি যাবো। বাড়ি গেছি, যেদিনে বাড়ি গেছি এদিনে বাড়ি গেরাও করবো। আমি বাড়ি গেছি, খবর পাইছে নেতারা এবার আমার লইয়া গেছে। এইখানে গেলাম, যাই শখ একবার ভোরে আজানের উঠতে গেছি ফজর নামাজের টাইম।
আচ্ছা আচ্ছা,
যাই চার কিনার গেরাও করলাম।
কেন ঘেরাও করলেন ওখানে, কেন ঘেরাও করলেন?
হ্যাঁ, আমি প্রতিপক্ষ মারমু আমরা,
মানে অল টাইম আপনারা সব প্ল্যানিং।
হ্যাঁ, গোলাগুলি সবসময় চলে, আপনি বিশ্বাস করবেন না ভাই, লক্ষ্মীপুরে এখন বর্তমানে গোলাগুলি হইতে আছে, লাগতে আছে গোলাগুলি হইতে আছে। এক পর্যায়ে আমার আফোন একটা বাতি যে ওদিন কই গেছে, ওদিন কে গেছে ওরে আমি কই তুই খালেন নিছে থাক, ওর কুইটা গেছে আর ওর কপাল লাগিয়ে একটা গুলি লাগে লাগে আর যা করে কোন রকম করে মাথাটা বাইন দেয় এত ওরে বেবি ট্যাক্সি দিয়ে ওরে ফাটাই দিলাম। ফাটাই দিয়ে হেরপর দিয়ে রইলাম, একটা সাকু আছে ওইখানু, আমি সাকুর গোড়াত বইয়া রয়েছি একটা বন্দুক লইয়া।
বন্দুক লয়ে বইয়া রয়েছি আর সাকুদে তিনটা আইলো, তিনটা আইয়া ওরা শত্রুপক্ষ আমরা শত্রুপক্ষ আমি বই হয়ে রয়েছি, মানে আমি টিকার টুকার টাইম না মাটির পালাইয়া আমি বই হয়ে রয়েছি। আর আইয়া তিনটা ফায়ার করলো আমার, তিনটা ফায়ার করানোর লগে আমি আমার এই এনতা এনতা শিক্ষা পড়ছে আর কি, মানে তেমন একটা গুরুত্ব না, জন ওরা সাক্ষাৎ উঠন লইছে আমি আমি একটা ফায়ার করানোর লগে একটা নিচে বলে সঙ্গে সঙ্গে পানি ফেরা গেছে, একটা ফরিয়া গেছে আর দুইটা দৌড় দিছি। এই প্রথম আমার এইখানে এই লোকটা মারা যায় আমার গুলিতে।
আপনার হাতে প্রথম খুন হলো, তার মানে আপনি খুনির তালিকায় নাম লেখালেন।
দেখ এখানে আমি হেনতে আয়া করছি, আইতে পথে এখন হ্যাগো এত জিনিস আইছে, এখন আমার দূরে আছে ওমান আর মনির নামে এক ছেলের বাম চোখে একটা লাগছে সোকবা। এরপরে এনতা আইয়া ফুরছি, এনতা আইয়া রয়েছি।
এই যে আপনারা এত এত কিছু করছেন, দুপক্ষ মারামারি করছেন, গোলাগুলি করছেন, দিনের বেলা মানুষ মেরে ফেলছেন, হ্যাঁ টানা হেচড়া করছেন, পুলিশ থাকতো না
এলাকায়? থাকতো
পুলিশ আপনাদের লগে থাকলে আপনারা এগুলো কাজ করেন কিভাবে?
পুলিশ আমার সহায়তা আছে না, টাকা দিই না, পুলিশ আমার লগে আছে তো।
ওকে ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপর
তারপর আমি এখান থেকে চলে যাই, এখান থেকে এখন ওই মানুষটা যে আমার গুলিতে মারা গেছে এই জানি আমার থেকে কেমন কেমন লাগে। আমি প্রতিদিন দাঁতে শুইলে আর আমার ঘুম হয় না। আমি কি করি কি রে এনে রইলাম, রইতে থাকতে থাকতে আমি মাস তিন চারিক থাকি আমি নারায়ণগঞ্জে চলে গেছি। নারায়ণগঞ্জ যাই হেন কদিন রইলাম, বছর খানিক রয়েছি নারায়ণগঞ্জ, বছর খানিক থাকিয়া হেনতন আবার এরকম হোটেলে বিতে আইয়া চার পাঁচটা লোক, একটা অ্যাডভোকেট উনি মদ খাইয়া অ্যাডভোকেট একটা আর চারটা মানে বড় বড় নেতা আর কি, এরা ইয়া হোটেলে বিতে ভাঙছু মদ খাইয়া। তো অ্যাডভোকেট যেটা এটা আমার একটা আমার গ্যালাস বড় একটা থাবর দিছে, যেটা লয়ার এটা জানো আমার গ্যালাস বড় একটা থাবর দিছে, আমি যেটা তিন চারটা থাবর মারছি উকিল দিয়ে।
ওকে
থাবর মাইরা আমি আর এই জায়গায় রইনি, আমি আনতে চলে আসি আমগো মালিকের পাগলা আর একটা হোটেল আছে ওইখানে আমারে যোগ দিছে। একই অবস্থা মনে দোকান ওই দোকানে কাজ লাগছে এক মাস পর ওই আমগো একটা স্টাফরে বেদম মারছে, মানে নাক মুখ সব ফাটাইয়া লাগছে মাইরা, মানে চা গরম লইয়া লাগে জন ফাড়াই ফুটাই লাইছে। তখন আমগো তুন্দুলের কারিগর হ্যাঁ একটা শিখ লইয়া আছে, শিখ লইয়া আইয়া ফিসে তো না আইছে, আমি যাই কই ভাই কি হয়েছে, আমার এক দশ বারোটা গুসা দিয়ে আমার অজ্ঞানে বানালেছে। আমি উইয়া পড়ছি, পরে জন দেখছি ওই আমাগো লোক এটা শিখ লইয়া আছে, আমি যে একটা বডি আনছি সোয়া কেজি ওজনে বডি লইয়া উপরে উঠলাম, উঠছি আর আমার একটা রট মারলো, রট মারছে আর আমার এইখানে লাগে কেন গাইতে যায় আর দিস গাইতে যায় আর আমি এটা টাইনা খুললে গেছি, খুললা এটা মারলাম পরে নাই আমি বডিটা যাই লইয়া আর একটা কূপ, একটা কূপ দিলাম, কূপ দিছি আর আমি এনতে লাইছি। তার আবার শ্রমিক অনেক শ্রমিক পরে ওইখানে আমাকে একটা স্টাফের আত্মীয় আছে, খারাপ খোলা হয় না লাগে এগুলো টাইমে সবসময় এদের সাথে অস্ত্র থাকে। হেরা ইয়া আমাকে দোয়ান বাংসুর করতে আসে, এখন আমি উঠতে গেছি ছাদে, ছাদে উঠটা বাইরে পাইপ দিয়ে আমি এইখান দিয়ে নাইম না আমি গেছি গা, তখন আমি বাসায় গেছি গা, বাসায় যাইয়া ওই আমাকে একটা স্টাফ থাকে যে হ্যাঁ বললাম ভাই অবস্থা তুই মেশিন চালাই দিবার নাকি কি মেশিন দেয় রিভার বল দিবেন, শহরে তো বড় কোনো মাল নাই ছোট যে ডে থা দেন, তাই আমার আটত্রিশ দুটা আটত্রিশ দিছে চব্বিশ রাউন্ড বেশিস, আমি দুইটা দুই ফকটে লইয়া ইউনিফর্ম আছে ইউনিফর্মের ফকটে লইয়া আমি একবার ওপেন চলে আইলাম পাগলা বাজার, এটা কোন মেরি ইন্টারসনের সামনে পাগলা বাজার এই নারায়ণগঞ্জ কেন আইলাম দুইটা লইয়া আইয়া দে বাবা পুলিশ আর পুলিশ আমি আবার পিছে ব্যাগ চলে গেছি, যাইয়া ওই যে আমার কাটা কুটা গেছে এন এটা আমি ব্যান্ডেজ করাইছি আর মাথায় মুতা এগেন হুদাহুদি ব্যান্ডেজ করছি চার পাঁচটা, এটি মানে হুদাহুদা আর পায়েরটা অরিজিনালি অরিজিনালি একটা ব্যান্ডেজ এটা একবার আর্ডি সিদ্রি হয়ে গেছে আর এদিকে ওইদিকে মানে আমার ওই কোর্টটা হেভি জখম হয়ে গেছে, তখন আমি মানে এটা করি যে মালিকের কাছে ভালা থাকনু, এই আমি সাজাই মাজাই নিলাম, মালিকে অনেক মালিকে খবর দিছে, আমি ঘরে যাইতাম, পুলিশ আইসে কোনো সমস্যা নেই গেল, এরা আমার পাঁচ জনে ধরি নে, আমার আসলে আমি আইটা যাইতে পারি, আমার পাঁচ জনে ধরিয়ানে ধরিয়া নিয়া নির্বয়স, আমি ওই দোকানটা হইলো আন্ডারগ্রাউন্ডে, আমার মালিকের দোকানটা হইলো আন্ডারগ্রাউন্ডে মানে নিচে আর কি, দোকানে দিয়ে ঢুকতে মালিক আমার কইজা ডাকাই, ইগার কারণে সব হয়েছে, ইগা মানুষে কোবাইছে, এখন যত কিছু ইগার ইগার ধরে বান্ধিত আমি কেছে এই কথা, তখন আমি আবার একটা মোবাইল কিনি, ওই দিন একটা মোবাইল কিনি, মোবাইল কিনি আমার আবার ওই নারায়ণগঞ্জ টাউনে যাই দোকান, এই দোকানে আমার আবার ছোট ভাই বেড়াদার অনেক আছে আমার এলাকার আত্মীয় স্বজন, এরা রাত্রে একটা মিটিং করলো, সন্ধ্যার পর দি আমার আটকে পুলিশে দিবে, আমাকে পুলিশে দিবে এই কথা আবার আমার ছোট ভাইরা শুনছে, ওরা আবার আমার টেলিফোন করিয়া জানাই দিছে যে ভাই এমনি এমনি আপনার পুলিশ দিয়ে আটকে দিব, আপনার তাড়াতাড়ি ভাগে, হ্যাঁ আচ্ছা আচ্ছা করলাম কি, আমার সাইড কিনা দিয়ে ঘেরাও দিয়ে রাখছে, নিজ দিয়া বেড়া কাইটা আমি নিজ দিয়া বাইরে গেছি, পানি দিয়া পানির উপরে ফিসের আমি স্টবরুম যেটা এটা পানির উপরে এটা দিয়ে বাইরে আমি চলে আসি, আমি আসি বাড়িতে, একবার বাড়ি চলে আসি, বাড়ি আইয়া ধুইছি, মানে কি করা যায় কি করতে আছি ইয়ে করে, এখন আমি এদিকে এদিকে ঘুরে আইলো নির্বাচন, নির্বাচন আইয়া নির্বাচনে এক পর্যায়ে মানে আমগো দল শেষ, এবার রাতে কি করবো, রাতে আমগোরা সব গিরিয়া লাইছে,
নির্বাচন আপনারা হারলেন,
হাইরা গেছি, রাতে আমগোরা সব গিরিয়া লাইছে, আমরা যাইতে পারি না, এমন গিরিয়া গেছে, এখন আমার নেতা বলল আমার কাছে 14টা অস্ত্র দিল, 2 কেজি গ্রাম পাউডার, 2 কেজি বোমের পাউডার, আর আপনার আরো অনেক 276 রাউন্ড গুলি এইসব দিল, এটা মাটির তলে খাদাইতাম, মানে আমরা বাঘমু থুইয়া, তো থুইছি
কই থুইলাম,
মাটির নিচে,
কোন জায়গায়,
মানে আমাদের এলাকায় আর কি, মাটির নিচে গর্ত কইরা, এক বুক গর্ত কইরা, তিনজনে মিলি গর্ত করছে 1 ঘন্টা,
এক বুক গর্ত করছে,
হ্যাঁ গর্ত করে এই গর্তের নিচে থুইলাম, থুইয়া এখন আমরা বাইরিতে পারি না, কি এমনি বাইরে কোন কুল কিনারা পাই না, পরে আমরা 10 কার্টন বোমা ছিল আমার কাছে, হাত বোমা আমরা নিজেরাও তৈরি করছি 10 কার্টন, এবার করলাম কি আমাকে বাড়ি দা, আমরা ঘরে তো না আগে শিখাই দিছি যে তোমরা গতম বাইরে হইবে না, এদিকে আমরা বোমা মারি ওই দিকটা বাইরে যাব, সবাই এদিকে দৌড় দিব আমরা ওই দিকে দৌড় দিব, আচ্ছা আচ্ছা আমরা তো বাইরেতে পারি না, করলাম কি আমরা দক্ষিণ সাইডে হুমানে একটা মন 10টা মারছি, মানে ওইদিকে আওয়াজ করতে আছি ফাঁকা আওয়াজ, মানুষ সবাই দিয়ে গেছে, এদিকে আল্লাহর হুকুমে বৃষ্টিও আছে, এই আমরা বাইতে বাইরে যাব, যাইয়া রইলাম সিটাগান, এনতে গেলাম সিলেট, সিলেট থেকে গেলাম ইন্ডিয়া, ইন্ডিয়া তো নাই বাইতুল মোকারম, এখানে এখানে এখন কিচ্ছু করি না, নারায়ণগঞ্জ তো ডরে যাই না,
এই যে এত জায়গাগুলো গেলেন আপনি কিভাবে গেলেন,
ওই ইন্ডিয়া ইন্ডিয়াকে সি টাকা দিয়া
কে নিয়ে গেছে,
আমি যেখানে যাইতাম 15 দিন রিক্সা চালাইতাম, 15 দিন রিক্সা চালাই আমার অনেক টাকা হয়ে যাইত,
ইন্ডিয়া গিয়ে আপনি রিক্সা চালিয়েছেন,
ইন্ডিয়া চালাইছি, এই মিরপুরে চালাইছি, পাগলা চালাইছি, কুমিল্লা 14 গ্রাম চালাইছি, সিটাগান চালাইছি, তারপর দিয়া নারায়ণগঞ্জ চালাইছি,
বউয়ের সাথে কোনো যোগাযোগ নাই,
বউয়ের সাথে তখন আর যোগাযোগ নেই, আমি তো ফলাই আন্টি, আমি তো ডরে কোনো আনা যায় না, কিন্তু আমার নামে একটা মামলা ছিল না, আমি ডরে মানি যদি আমি নারায়ণগঞ্জ যাই, তো আমি মানে
ইন্ডিয়াতে কোথায় গেলেন,
ইন্ডিয়াতে আপনার কোলারামপুর কয় আর কি একটা জায়গা আছে, ওইখানে
কোন বর্ডার দিয়ে পার হয়েছে,
আমি সিলেট বর্ডার দিয়ে, সিলেটের সাইডে এই ছোট একটা নদী আছে, এই নদী দিয়ে টলা দিয়ে হেপার গেছি, হেপার যাইয়া পাথরের কাম করছি, হ্যাঁ পাথর মানে পানি ডুবাই ডুবাই এই পাথরের কাজ করছি, বুঝলাম হেন রইলাম, রোয়ার পরে আইলাম ইন্ডিয়াতন, আবার চলে আইলাম, আইয়া এবার স্থান নিমু কই রইলাম, এই আমের সাইদাবাদ দেখান চিন্তা করলাম, সাইদাবাদ তো দেশের মানুষ সত্যি দিনেই কুমড়া ধরিয়ে এলাই দে, এনে থাকতাম আইসি কই মিরপুর দুই, মিরপুর দুই আইয়া হেন একটা রিক্সা লইলাম, রিক্সা চালাইতে আসি, যাইতে আসি, এইখান দিয়া খবর পাই আমার বউ জায়গা, আমার একটা ছেলে হয়েছে,
মানে আপনার বউ আপনাকে রেখে চলে যাচ্ছে,
আমার চলে যায় কেন কি কারণে, ওপরে মা কইল ক বাবা এই ব্যাপার দুই খাউন দাস নাল অন্দাস না এগত জায়গা, আমি কে হা কিরি কয়ে গে, তো এই কথা কই আমি এত চলে যায় আবার নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে যাই হেন একটা চাকরি লই, চাকরি লই হেন কাম করতে আসি, খাইতে আসি, লইতে আসি। হঠাৎ একদিন আবার জুয়ার খেলাত বইলাম, বই আমি 56,000 টাকা পাইছি জুয়ার খেলায়। 56,000 টাকা পাই আমি মারে টেলিফোন করলাম, মা আমনে বোরে লইয়া আমনে একটু ঢাকা আসেন। মা আসলো, ঢাকা আইলাম, ঢাকা আইয়া এ বউ লইয়া রইলাম। তখন আমি বৌরে কইলাম, কি গো তুমি কে বিয়ে করছে, তোমার মা কে বিয়ে করছে, আমি কি বিয়ে করছি, বউটা দেখাও দেই, কষ্টটাও বুঝো না। আমি বাত আর চোখের পানি দিই খাউন লাগে সারাটা দিন, তুমি বিয়ে করে এইদে গেলা আর তো তোমার খবরে নাই। আমি কে আমি তো খবর লই যা তোমার পরিস্থিতি শিকার, আমি বাড়ি যাবো কিভাবে। এরপর দিয়ে এইভাবে ইয়ে করলাম, পরে এনতে আবার আমি নারায়ণগঞ্জ দেবক একখানে কাজে লাগছি, এখানে কাজে লাগছি আর ভাই এরকম হ্যাও 2-3 মাস কাম করলাম ভালো কাজ। হ্যাঁ এই এক লোকে ভাই আমারে করলো কি, সকালবেলা গরম পাউডার চাইছে আমার কাছে, ভাই পাউডার নাই যেটি শেষ হয় এটি না বেচা, ঠান্ডা পাউডার দিছি গে ভাই আমার 3-6টা ছটকো না মারছে ভাই, হ্যাও রংবাজ বড় রংবাজ। আমার আর সহ্য হয় না ভাই, আমি এরকম কাছের বোতল কাছের জগ আসিল পানি কাছের জগেটারে এমনি লইয়া তার মাথা ভাই মাথা বেড়ে যেমনি বাড়ি মারছি, এল কি ফাটছে না মরছে না কইতে কইতে পারবো না। আমি আনতে আয়া করছি দৌড় দিয়ে ক্যাশেতে 200টা টাকা লইছি, লই আমি আয়া করছি আয়া লঞ্চ দিয়ে নারায়ণগঞ্জ দিয়ে শান্ত দিয়ে আবার বাড়ি বাড়ি গেলাম। বাড়ি যাই রইলাম, হ্যাঁ এবার বাড়ি দিয়েছি, এখন তো আমার দল ক্ষমতা নাই, অনেক ফলাফলি করি বাইক গেছি, বাইক গেছি আর আমার শ্বশুর ভাই যে উঠছি রাইতে দিনে থাকলাম, সকালে আইলাম। সকালে আমার জ্যাঠা তো ভাই একটা ও হেগো পার্টি করে আর কি, তো হেগো পার্টি করে আর আমার জ্যাঠা তো ভাই এটা তো হ্যাঁ কেমনে 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 বাউ করে আমারে মানে হেয়ার হেয়ার বুঝাই আমার আনছে আইনে ভাই তৈছি। ওই যে লোকের হাত কাটলো মঞ্জু বেড়াই হেই লোকে ভাই দাইছি আর হ্যাঁ আমার গিরিয়ে লেছি আমার লইয়া যাইব, 2-3 বছর পরে বাদ দিয়েছি হ্যাঁ আমার লইয়া যাইব জন লইয়া যাইব। আমি কে আরে ভাই আইতে আমার উফুকা ছাড়া ক্ষতি করি না, হ্যাঁ নামে মামলা যেটা করছি এটা উঠাই দিলাম। এরপর দিয়া আমি পরিস্থিতি শিকার এর কাছে স্বীকার করলাম, হ্যাঁ অনেকরকম করে এ ভাই আমনে দুর্বল জায়গা বুঝি আন পাইছে, আরে অনেক মিনতি কানতি করলাম না হইতে না এ করলে না আমি আল্লাহ নাম এক কুই ধরে চলে আসি, এক সাজুর দৌড় দিছি ওরা আমার দূরে ধরতে পারে না। আমার ছোট ভাই ডারে লইয়া গেছে আমার না পাইয়া আমার ছোট বাইরে লইয়া গেছে নিয়ে আমার ভাইয়ের এ দুই হাতের আঙ্গুলটি কিছু সব ভাঙ্গে সুরে আনছে। কালা বাবুল নামে একটা আছে এটা এটা যেন আমার বাইরে হাত পা বা এরকম ভাঙ্গে আলাইছে, তখন আমি কান্দে আছি আমি কে আরে আমার বাইরে গিলে মারছে। তখন আমি আবার শহর চইলাম, তখন আইয়া আমি কুমিল্লা 14 গ্রাম একটা জায়গা আছে গুণবতী ওই জায়গা চলে ওইখানে যাইও, হেন একটা মানে আমার বাগিনা গোলকে একটা গেঞ্জাম হয়েছে, পরে এইখানেও আমি এই কুমিল্লা গোলাগুলিতে আমি অংশগ্রহণ করি।
ওকে
এনতে গোলাগুলি করি কয়েকদিন পরে আমি এনতে আবার চলে আসি, চলে আসি আবার নারায়ণগঞ্জে যাই, আবার নারায়ণগঞ্জে যাই, এখানে রই থাই অনেক খাইতে আসি চলতে আসি ফিরতে আসি। ইয়ারে এবার আমার ভাই বড়টা তো বিদেশ আমার বিষা দিয়ে গেছে, বড়টা আবার আমার টেলিফোন করল 2002 সালের দিকে যে তোরা বিষা কান দিই তুই কিছু টেয়া দিতি এরবিন করলাম, আমনে দিলাম আমি বিষা দিয়া আমনে আমার কি টেয়া দিতাম, হিয়ার মা ক যা তুই কিছু টেয়া পয়সা দে একটা ব্যবস্থা কর। তা আমার 4 কাঠা জমি আছে, আমি এই 4 কাঠা জমি 1,00,000 টাকা বেচালাইছি, বেচালাইছি বেচা ভাই আমার বিদেশ নিব এই আশা করি, ভাই আমার পাসপোর্ট করতে কইছে সব কিছু কইছে 10,000 টাকা দিয়ে আমি পাসপোর্ট করি, এই ভাই আমার পাসপোর্টটা শুট করবো দি ভাই বিদেশ না কিছু না 140 জন মানুষ নিছে বাইরে আমার বিদেশ নেই না আমার ভাই। এই কথা লাই আমার ভাই মেজুটা তখন ধরা খাই আবার দেশে চলে আসে, আমার ভাই মেজুটা এটা দে লাগি ভাবি রেখো আমগো টাকা এখন দে না আঙ্গো বিষা দে দুইটার একটা কর, এটা বড় ভাবি রে কই বড় ভাবি করলো কি আমি তুমি অনেক টাকা আছে আমি তুমি লাগি বড় ভাবি ইয়ে করছে ভাইও ইচ্ছা রকম আমার মেজু ভাইও বড় ভাবি রে মানলো যে তুই হয় টাকা দে
না বিষাদে কির বিক বাবি যাই তো পরের দিন করে দিল মামলা না আমি তো আমি এই টাইমে দাসে নাই মামলা করে দিয়া আমার বাইরে তো গুলি চলে চলে গেছে আমার বাইয়ে ধরাই লই গেল বাবি এ ধরাই লই গেল এখন কি করে আনা আমার কাছে টেলিফোন করছেন এখন তো আমি যাইতেও পারি যাইতেও পারি না পারি আমি কিভাবে যাই দা কি করে পরে আমি লক্ষ্মীপুর গেছি আমগো টাউনে যাই আমি সরাসরি এসপি স্যারের কাছে গেছি এসপি স্যারের যাই বললাম স্যার এই অবস্থায় আপনি কত মান্না মতো বারান্ডার আমি আসে ঠিক আছে স্যার আমি এই জন্য আপনার কাছে আসছি আমি এই জন্য আসছি এই ব্যাপারে এমনি এমনি তো সব ভাঙ্গে চুরা করলাম পরে আমার কো আচ্ছা তুমি যাও কালকা তোমার ইয়ে করে পরে এসপি স্যার আমার যেমনি যেমনি কাজ করো কোন দিছে এমনি এমনি করে দিছে আরে মামলাটা একটু ইয়ে করে দিছে আরে আমার বাইরে আমি হে দিনে জামিন লই আলাইছি যেদিন আনছে এদিনে আমার বাইরে আমি জামিন লই আলাইছি জামিন লইয়া যাক বাই চইলা গেলাম এখন ওই বাবি বাইয়ে করে কি বাইয়ে হান্তন টাকা দেয় বাবি আর নাম গল্লাকে যুদ্ধ করে সারা তিন বছরের ১৯টা মামলা দিল আমি তিন ভাই নামে
শ্রোতা আমরা এই জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা যেটা দেখছিলাম যে পুরোপুরি ডিজাস্টার যেটাকে বলে এবং এত পরিমাণ জিঘাংসায় বড় হচ্ছে একটা মানুষ এবং চারপাশের পরিবেশ সবকিছু মিলিয়ে দিস ইজ রিয়েলি ইনটলারেবল হিন্দি সিনেমার কাহিনীকে অনেক সময় হার মানায় আমরা এই জায়গাটি থেকেই ফিরব বিশেষ করে সাউথ ইন্ডিয়ান ছবির কথা আমি বলছিলাম যাই হোক আমরা ফিরতে চাই এই জায়গাটি থেকেই তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসব আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি ফিরে আসছি ঠিক রাত একটায়
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ ৪০ কোটি ভোক্তার প্রিয় পানীয় ১৮ কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীটা তারা গড়বে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আজকে মইনুদ্দিন তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আমরা তার কাছে ফিরে যেতে চাই আর আপনাকে বলছি আপনি যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2 ওকে মইনুদ্দিন আপনি যেখানটাতে ছিলেন আপনি বলছিলেন যে আপনার ফ্যামিলির এগেনিস্টে ১৯টা মামলা হলো
হ্যাঁ আমার ভাবি ১৯টা মামলা করলো আমার ভাইয়ের টাকা দেয় আর ভাবি মামলা করে ভাইয়ের টাকা দেয় আর মামলা করে আর তাও আমগো তিনটা ভাইয়ের নামে মার নামও দেয় না বাবার নামও দেয় না আচ্ছা এইভাবে মামলাগুলো দিতেছে যে আমরা জবাব দিয়ে দিই জরিমানা দিই ওই ইয়ে করে খুব হয়রানি হয়ে একা আমগো অনেক জায়গা জমি চলে গেল এই ভাবি এটা নেনে পরের ভাবিটা আমার একবার নার্ভাস বানাইলাই দিস একদিন আমি তালের লেফা বিক্রি করতে যাই স্কুলের সামনে এখন আমার ভাবি আমার ছোট একটা বোন তখন তার বিয়ে হয় নাই সেই গেল আমার কাছে যে ভাই আমার ভাবি মারছে আমগো একটাই বোন খুব আদরের বোন কোন ভাবি মারছে বড় ভাবি আমার বোনেরে মারে নাই আমার মারে মায়েরা এই মাথাটা ফাটা লেছে আমার ভাবি এখন আমি বাদ দিয়েছি যাই মারে দেখি না কেউ আমার মা গিয়ে লোক মারে দেখি না চা মা দিয়ে জান ও তো আদরের বই ওরা আমার ভাবি মারছে কইছে আমি একবার মোস্তাক আছে না চারটা মোস্তাক লইলাম
মোস্তাক কি জিনিস
মোস্তাক দিয়ে আমাদের দেশে ফাটি বানা ফাটে শীতল ফাটি
আচ্ছা আচ্ছা
এই চারটা মোস্তাক লইলাম কাইটটা দাও দিয়ে কাইটটা লই যায় কোনো কথা নাই ইচ্ছা রকম ফিটলাম আমার বাবির যে তুই কেন আমার বোনের কথা দিস ফেরবার দিয়া দেখলাম কি অনেক মার খবর তিন দিন পরে যায় মার খবর পাই এরা কয় মা বেড়াইতে গেছে হলে মা হসপিটাল যদি হন তা মার মাথা ফাটা লাগছে তো ওদিন আমার বাবির আমি জবাই করে দিতাম পরে এনতে চই লাগেছি যাওয়ার পরে আমি এলাকা বিচার টিচার হইল মার কাছে মাপ চাইল এই তো এরপর দিয়ে আমি এনতে অনেক দল আন্ডিও কম আবার আন্ডিও মানে একটু বিড়ি
গাছারা ভাব,
মানে গাছারা ভাব আর কি। মৃত্যু বৃত্তে একদিন আমি ঢাকা চলে আসি মিরপুরে দুই নম্বরে, এখানে আসি আর আমার নেতা আইসে, নেতা আসতে যে চল এলাকায় চল, তোর আমার দরকার, বেগুন তো বিদেশ বিঘারে চলে গেছে, তোর একটু দরকার, তুই আয় এলাকাটা। গেলাম রইলাম, প্রতিদিন দুই চারটা গোলাগুলি দুই চারটা গোলাগুলি, আর অশান্তি, দাঁত তৈলে ঘুমাইতে পারি না, পুলিশের জ্বালা, দিন হইলে সন্ত্রাসীর জ্বালা, সারা গোলাগুলি সারা গোলাগুলি, হেরা করে আমরা করি, আর একটা অশান্তি লাগিয়ে গেছে। এখন কি করবো? হঠাৎ একদিন শামীম চেয়ারম্যান উনি আমাদের সাথে আস্তে আস্তে বিনলো আর কি, বলল চলেন বাবুল এলাকা জামু, বাবুল এলাকা জামু কয়ে মান্দারি বাজার দিয়ে আইয়া ঢুকলাম। আমরা মানুষ হইলাম এগারো জন, বন্দুক রাইফেল রিভারবল টুটু রাইফেল সহ চোদ্দটা অস্ত্র, বিসি হইল 140 রাউন্ড। ঢুকলাম বাবুল্লার, ঢুকছি বাবুল্লার ধর্মু,
কেন ধরবেন
বাবুল্লার, এখান দিয়ে মানুষ অত্যাচার করে, ডাকাতি টাকাতি করে, আমগো নামে মামলা হয়, ওরা ধরে আনবো, আমরা কিন্তু ডাকাতি করতাম না।
আচ্ছা,
আমরা ওই আমগো ব্যবসা একটাই আছিল প্রধান, ইয়া বা ফিনসিডাইল, আমার জীবনে আমি 800 ফিনসিডাইল বোতল, 840 বোতল ফিনসিডাইল বিক্রি করছি আমি।
আচ্ছা,
তো আমগো ব্যবসা ছিল এটা, কিন্তু আমরা চুরি ডাকাতি আমগো নেতার আমগোর করতে দিত না, যদি যেটা করতো হুনছে প্রথম গাছের সাথে পা উল্টা টানাইয়া কমানে ফিরত, তো কেউ ডরে ডাকাতি চুরি করতো না, এমনি ইয়া বা ব্যবসা, এটা চলতে এটা দিয়া পোলা পানি খরচ আমগো চলে। তো পরে শামীম ভাই চল যাইতে মান্দারি এক রিক্সা লাগা আমগো সিএনজি লাগিয়ে গেছে, রিক্সা আলা করছে কি আমি গেছি মানে বাজার সরাই দিতে, রিক্সা আলা দিছে আমার থাবর, রিক্সা আলা বুড়া মানুষ, আমার থাবর দিছে কেন শামীম ভাই, হে চেয়ারম্যান হে করলো কি এই রিক্সা আলাটারে কয়েকটা থাবর মানল, পরে আমি আর কিরমু, আমি যে পাঞ্জা ঘুরে ধরে বুড়া মানুষ এর আর মাইরেন না, এখন গেলাম যাই বাবুলা এলাকা ঢুকলাম। এই টাইমে দিনের 9:30 বাজে, বাজার পরে ভাই চেয়ারম্যান বললো আমি কিছু খামু, আমি নাস্তা খাই আই, আমি বললাম আমি একটা টাইগার খামু, আমার বন্ধু একটা বললো তুই আমার একটা ফান খাওয়া, তো আমি অর্ধেক টাইগার খাইয়া আমার বন্ধুটারে দিলাম, আর চেয়ারম্যান একটা কেক একটা চা, আমরা মানুষ হইলাম 11 জন, দুই দিকে তো আমি করে গুল্লি শুরু, গুল্লি যখন শুরু হয়েছে অতি ফাস্ট গুলিটাই আমার এইখানে লাগে, এখানে গুলিটা লাগছে আরে 30 গজ উপরে উঠছে রক্ত
ছিটটা
ছিটটা, এত স্পিরিটে রক্ত উঠছে উঠছে, আর আমি গুলিটা খাইয়ে তো বেড়াস যেরকম করে এরকম করতে আছে দুই দিকে, তো আমগো 6 জন ঢুকিয়া গেছে বিল্ডিং একটার ভিতরে, আমরা রয়েছি বাইরে, এখন আমগো মরণ ফাল হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে আমার গায়ে একটা সাদা শার্ট আছিল এটা দিয়ে হাতটা বাঁধলাম, ভাইন্দা আমি সেট লইছি, এখন আমার মানে এটা বেশি খাওয়ানে মানে রক্ত পরনে আমি বেশি দুর্বল হয়ে যাই, আমি যে একটা বাসে যারা আমরা 5 জন ঢুকলাম, এখন আমগো তো মেশিন হইল 7টা, মানুষ হইলাম 5 জন, একজনে তো বিসি আগে দেওয়ান লাগে, বিসিও 100 রাউন্ড আঙ্গুক আছে আর ওইদিকে কম, এখন আমরা এইখানে তো না রামগড়ে গুলি করে আমরা করতে আছি, আমরা করতে আছি, আমরা কত হয়েছে চেয়ারম্যানরা বাইর করে আনবো কি করে, যেভাবে গোলাগুলি করতে আছে আমরা মানুষ 11 জন, হেরা হইব অন্তত নিচে 4,000-এর উপরে, এত মানুষ তাদের
4,000-এর উপরে,
জি আর মাইক দিয়া এলাউস করে দেন ডাকাত ঢুকছে কইয়া পাবলিক সহ আমগরে গিরি গেলেছে।
আচ্ছা আচ্ছা,
তো গিরি আলাই দেওয়ানোর পর দিয়া আমরা ঢুকছি, আমরা এতন যাইয়া একটা ইয়া তুসছি, একটা ছাদে উঠছি যে এন শামীম চেয়ারম্যান মারা গেছে, এই ছাদে আমরা উঠছি, ওই ছাদে আমিও ছিলাম, আমরা এখানে 11 জন উর্ফে 7 জন নিচে 6 জন, মানে বিল্ডিং এর নিচে 6 জন, যেন উর্ফে দিয়ে আমরা না উঠতে পারে, আমরা ইয়ান দিয়ে থানায় ফোন করছে চেয়ারম্যানে যে আমার ইয়ে উদ্ধার করে নেন আমার অবস্থা খারাপ, এরপর দিয়ে সাইরের দিকে বিল্ডিং এর সাইর কিনার গিরি এলাইছে আমগরে, আমগরে গিরি এলাইছে আটকালাইছে আমগরে, আসার কোন জোগাড় নাই, এভাবে আমগরে ঘুরে হট করে করলাম কি আমি এখন আমার আমার এইয়াতে লাগছে গুল্লি, এইয়াতে লাগছে, এখানে লাগছে, এখানে লাগছে, এই যে আমার একটা গুল্লি এই একটা মাথায় আছে, মানে জাদ্র হয়ে গেছি আমি, আমার বুকে টুকে সব জাদ্র হয়ে গেছে, ওই গেছে আর আমি আমার লগের একটার করলাম তুই শুধু বিসিটা অন্তত বই টিকেটটা টাইনা দে, যা করা আমি করবো, এই কথা কই এমনি লইয়া খারানের আমি লইয়া এমনি খারানের লগে আমার এই নিয়ন্দি মন অন্তত দোনালা গুলি বন্দুক আছে না, দোনালা বন্দুক দিয়ে দুইটা তিনটা একলগে পায়ার করছে, আমি গেছি উইয়া উইয়া যাই, আমি আবার খারাই একটা
ইট দিয়ে ছিদ্র কইরা দেখি কে রে এটা দে দোনালা বন্দুক মারি দেন লোক এখানে মারা যাই গেছে মারা যাই গেছে এখন কি করি এখন আমরা সাধে সহযোগ আমি আবার নিচে নেমে গেছি আমার শক্তি নেই এখন এখান থেকে বাইর হম কি ভাবে বাইর হম এবার আমগো আর একটা পার্টি চলি গেছে আমগো বার্লিনের আমগো একটা পার্টি আছে আরে আমগো এখান থেকে সাতটা ফুল্লা পানি আবার চলে গেছে পানি দিয়ে হাসরাই হুসরাই চলে গেছে এখন আমি রয়ে গেছি এবার আমি নামছি পানি দিয়া আমার দুই দিকে তো বৃষ্টির মতো তো আমি ডুব দিয়ে ডুব দিয়ে ডুব দিয়ে আমি আবার করলাম আমার বন্দুক তুইয়া যায়নি আমার বন্দুক আর আমার কাছে আটটা উন বিশ ছিল আমি এডি লইয়া আমি গেছি আহা কুদ্দু যাই গেলাম আমার নেতা টাতা যা আছে সব দিয়ে হোল্টা বান্ধি পুলিশে ধরে আলাইছে আমার আর ধরতে পারে না আমি এখান দিয়ে হাতে দিয়ে উঠি আমরা ছয় সাতজন এমনি লইয়া মানে ঘুরিয়া গাইরা আমরা চলে আসি যাই অনেক দূরে এক বাড়িতে উঠছি বাড়িতে উঠটা হেনতন দৌড় দিয়া স্যারমানে বাইক গেছি স্যারমানে বাইক গেছি আর আমার অবস্থা সবাইতে আমার অবস্থা খারাপ আমি খুব আহত আমি এখান থেকে এই আহত অবস্থা স্যারমানে বাইক যে উঠছি যে ওইখানে একটু স্থান পাবো এইখানে গেছি আর স্যারমানের ভাইয়ের দুইটা মাইয়া আছে এই দুইটা মাইয়া মিল্লা আমারে রক্ত মক্ত মুচ্ছা টুচ্ছা ইয়া করে কম্বল একটা ফেসাইয়া আমারে একটা সিএনজি এনিয়া দিয়া আমারে পার করে দিছে তখন যাই আমি স্থানপুর উঠি স্থানপুর উঠটা আমি ওইখানে একটা ডাক্তার ডাকি চিকিৎসা করে হ্যাঁ তো নাসি সদরঘাট সদরঘাট এন আমার এক আত্মীয় আছে ওইখানে রইলাম সাপ্তাহখানিক হ্যাঁ তো রইয়া মিরপুর দুই নম্বরে আইসিয়া আমার একটা বন্ধু আছিল এর কাছে রইলাম এনতে এই অনে আমি 15 দিন পর পর অপারেশন করুন লাগে তো অপারেশন করতে হলে আমি টাকা পামু কই আমার তো কেউ টাকা দেয় না তো আমি করতাম কি অটোরিকশা লইছি অটোরিকশা লইয়া অটোরিকশা চালাইতাম তো সবাই আমার জিগাইতো ভাই তোমার এরকম ক্ষতকা বিক্ষত তো আমি কইতাম ভাই আমি অ্যাক্সিডেন্ট করছি মানে মিশা কথা কইতাম আর কি মিশা কথা কই ভাই আমি অ্যাক্সিডেন্ট করছি তখন 5 টাকার বারা অনেকে দেয়া গেছে 10 টাকাও দিত তখন আমার চিকিৎসা করতাম তো এই তো এরপর দিয়ে এখান থেকে অনহটা বদি গেছে এখন কি করবো তো উপায় নাই তো চইলা গেলাম ভাই সিটাগান সিটান যাই ওইখানে অটো চালাম এইখানে যাই অটো আর ইয়ে করতে পারি নাই হরে হঠাৎ হেন বইয়া 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 অন্য কাজ আমি যে কাজটা করি এটার কথা বলা যাবে না ভাই আমার একটু সমস্যা আছে
কি কাজ করেন আপনি কেন বলা যাবে আজকে সব সত্য স্বীকার করতে এসেছেন
না ভাই আমি যে কাজটা করি এটা একবার নিষ্ঠা কাজ এই কাজটা আসলে আমি যে পাপ গুলা করছি এই পাপের পার্টসিত আর কি আমার
আমি শুনতে চাই আপনার কাছে
আমি এখন বর্তমানে মেতরের কাজ করি মানে সাদা পাবলিক টয়লেট নিছি এটি 40,000 টাকা অ্যাডভান্স দিছি বাস দিয়ে 7,500 টাকা ভাড়া দিই এটি দিয়ে কোন রকম করি তো বসে না চলতে পারি না খুব কষ্ট তো কি মনে আর কোথাও যাব না এবার এই আর ফাঁকে আমার দুইটা বন্ধু ছোট ভাই আর কি এরা এসে বললে ভাই আপনি এই আপনি তো কাইমের সাথে জড়িত এই চ্যানেল গুলা শুনে তো আপনাদের জীবনের গল্প এই যাহা বলিব সত্য বলিব এগুলো সব আপনাকে এক এবিসি সব চ্যানেল গুলো আমি শুনি সারা 8টা দিন আমার কানে হেডফোন টা যে আমার মনে কি
আপনার যে কর্ম সে কর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাই আপনি সেই কর্মটাকে অনেক ছোট মনে করেন আমি মোটেও সেটাকে ছোট মনে করছি না আপনি একটা কাজ পেয়েছেন আপনি সেখানে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করছেন সেই জায়গা থেকে আপনাকে রেসপেক্ট কিন্তু আপনি যদি এটা পাপের প্রাশ্চিত্য মনে করে নেন সেটাও ঠিক কারণ এই ধরনের কাজ না করে আপনি আরো ভালো কাজ করতে পারতেন জীবনে সেটাও ঠিক আপনার এখন যে লেবাস সেটা একটা ধর্মীয় লেবাস আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন আপনার মাথায় টুপি আপনার এই লেবাসের প্রতি আমি সম্মান রেখে বলতে চাই এটা কি আপনি মানে প্র্যাকটিসে আছে আপনার নাকি আপনি শুধুমাত্র নিজেকে হাইড করার জন্য লুকানোর জন্য আপনি এটা করেছেন
না আমি আর কখনো অস্ত্র হাতে নেব না
আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন মাথায় টুপি দিয়েছেন এটা কবে থেকে এটা কি নামাজ সত্যি সত্যি পড়েন কারো দ্বারা অনুপ্রাণিত হয়েছেন নাকি আপনি এই যে লুকানোর জন্য চেহারা বদলে ফেলেছেন
না না লুকানোর জন্য না আমার এই ধারে এলাকায়ও আছে আমি এলাকায় যাইতো প্রায় 2-3 মাস পর পর যাইয়া আবার 2-3 দিন থাকতে আমি আয়া পড়ি
আপনি দাড়ি রাখলেন কবে
আজকে 2 বছর মানে বাড়িতে বাইরে শীতালি
এই এই লেবাসেও আপনি ধরনের কাজ করেছেন
এই লেবাসে পরের ম্যাটারটা এই লেবাসে হয়েছে আর কি দাড়ি রেখে
ও মাই গড আপনি পাঁচক তো নামাজ পড়েন?
হ্যাঁ এখন পড়ি, আজ দুই বছর ধরে একক্ত নামাজ।
যখন আপনি মার্ডার করেছেন তখন আপনি নামাজ পড়তেন?
তখনও পড়তাম চারক্ত তিনক্ত চারক্ত, যেই টাইমে যা পড়তাম নামাজ আমি খুবাইতাম না, নামাজ পড়তাম অনেক টাইমে, ফজর টাইমে গোলাগুলি হইতো, জোহর নামাজে গোলাগুলি হইতো, তখন আমি নামাজ পড়তে পারতাম না, তখন গোলাগুলিতে থাকতাম।
আমাদের আজকের মহিলার জীবনের অপ্রিয় সত্য, আমরা এই মুহূর্তে আমাদের সাইকিয়াট্রিস্ট যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন পুরো বিষয়টাই, আপনার কি বলার আছে?
আমি মইনুদ্দিনের কাহিনীটা সবাই যেভাবে শুনছেন আমিও শুনেছি, যারা নিয়মিত এই অনুষ্ঠানটা শোনেন তারা দুটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই। যে একটা হচ্ছে যে অপরাধ যারা করে বা অপরাধী যারা হয়, যারা দুর্ধর্ষ ধরনের এবং নৃশংস ধরনের এবং ব্যাপক ধরনের অপরাধে সংশ্লিষ্ট হয়, তারা কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, বিশেষ কিছু ব্যক্তিত্বে থাকে, তাদেরকে আমরা ব্যক্তিত্বের ত্রুটি সম্পূর্ণ ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ডিসঅর্ডারের লোক বলি, তাদেরকে আমরা এক কথা এন্টি সোশ্যাল বা সমাজ বিরোধী লোক বা সাইকোপ্যাথ এরকম বলি। মইনুদ্দিন অনেকটা সেরকম, এবং আজকের পরিবেশটা হচ্ছে এরকম যে তারা মইনুদ্দিন তো ছোটকাল থেকে লক্ষ্য করেছে এমন একটা পরিবেশে সে বড় হয়েছে, যে পরিবেশে মানুষ নিজেদের যে দ্বন্দ্ব বা সংঘাত এগুলি শান্তিপূর্ণ বা বদ্ধভাবে মীমাংসা না করে অত্যন্ত কদর্য নোংরা এবং অসামাজিক অনৈতিক ভাবে মোকাবিলা করত। এই ধরনের অরাজক এবং পরিস্থিতিতে বা প্রতিকূল বা খারাপ পরিস্থিতির মধ্যে বেড়ে উঠে ওই ছেলে মেয়েরা তাদের ভিতরেও অপরাধ প্রবণতা বা অনৈতিক অসামাজিক কার্যকলাপ করার প্রবণতা বেশি বেড়ে যায়। এই শক্তি অর্জন করতে হলে তো তাকে অবশ্যই এমন কোন গ্রুপের সঙ্গে যেতে হবে যে গ্রুপ অবৈধ অস্ত্র বা অন্যান্য অবৈধ কাজে শক্তি প্রয়োগ করার মতো সামর্থ্য রাখে, সেখানে সে আন্ডারগ্রাউন্ডের লোকদের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে। সংশ্লিষ্ট হতে গিয়ে আসলে তার যে মূল লক্ষ্য ছিল যে প্রথম যে ছিল বালক যে অন্যায়ের প্রতিশোধ নেওয়া, সেটার থেকে যখন সে অপরাধী জগতে চলে গিয়ে এবং শক্তিমান হলো এবং নিজেকে অন্যান্য মাস্টার এবং যারা কি মার্ডার গ্রুপ বা গ্যাং গ্রুপের সঙ্গে যখন সংশ্লিষ্ট হলো, তখন স্বাভাবিকভাবেই সে ওখানকার যে মানে শক্তি কেন্দ্র সেই শক্তি কেন্দ্রের মাঝখানে সে চলে এসেছে, যেখানে আমরা লক্ষ্য করি সে একশো প্রায় ২০ বার সে গোলাগুলির ভিতরে অংশগ্রহণ করেছে, সে দুইটা সরাসরি দুইটা মার্ডার করেছে এবং আরো দুইটা মার্ডারের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং সবসময় সে সামনে থেকে নেতৃত্ব দিত। এগুলো প্রমাণ করে যে সে কিন্তু একটা ব্যাংকে ব্যবসা ধরনের ছেলে এবং সে ওই যে মায়ের প্রতি অত্যাচার দেখতে দেখতে তার ভিতরে মানে কোমল যে সুকুমার ভিত্তিগুলি, নরম যে মানে মানবীয় ভিত্তিগুলি সেগুলি নষ্ট হয়ে গেছে, শুধু কেবল নিষ্ঠুর নির্দয় এবং কর্কশ ধরনের মানে মনোবৃত্তিগুলি তার ভিতরে বেশি বিকাশ লাভ করেছে। এবং সেই জন্য যখনই সে আবার অর্থের সন্ধান পেয়েছে বা ওই আন্ডারগ্রাউন্ডের যে শক্তি মাস্টার গ্রুপের সঙ্গে দস্যু দলের সঙ্গে যখন সে মিলিত হয়ে আধিপত্য বিস্তারের যে সুযোগ পেয়েছে, সে সেটাকে খুব ভালো কাজে লেগেছে। এখন আবার আমি আরেকটা বৈশিষ্ট্য সবাইকে বলি যে এরা কিন্তু সব ধরনের অপরাধী করে, শুধু এরকমই করে না, এর ক্ষেত্রে তাই দেখা গেল যে মাদক আসক্তি সে মাদক আসক্তি করতেছে। আরেকটা জিনিস সেখানে হয়তো লক্ষণীয় সেটা হচ্ছে যে ওই শতকালে যে তার মাঠে খারাপ পরিবেশে মাঠে মাঠে দেখেছে, একই সঙ্গে কিন্তু ওই সময় যে তার ভিতরে এই নির্মম চরিত্রের বা পার্সোনালিটি ডিসঅর্ডারের বা সাইকোপ্যাথের যে বৈশিষ্ট্য সেটা সেগুলি লক্ষ্য যায় যে তা একটা মেয়ে তার কাছে আম চেয়েছিল, সে আম দেয় নাই বলে তার বাইরে হয়তো তাকে লাঞ্ছনা করেছিল, কিন্তু সে কিন্তু তখন এটাকে সহজভাবে বা ভালোভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে কিন্তু হ্যান্ডেল করে নেই, সে কিন্তু তাদেরকে সুরি দিয়ে বা মানে সন্ত্রাসী ভাবে তাদেরকে মোকাবিলা করেছে। অর্থাৎ প্রথম থেকেই তার ভিতরে এই অসামাজিক এবং নৈতিকতা বিরোধী আচরণ লক্ষ্য করা যায়। এখন আরেকটা জিনিস আমি অন্যান্য অপরাধীদের ক্ষেত্রে যেটা বলি এখানে সেটা বলে রাখতে চেষ্টা করছি যে আমাদের সমাজ যেমন সেই যেখানে মার্ডার করেছে সেখানে আমরা লক্ষণীয় যে সেই এলাকার লোকেরা তার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে মামলা করেনি, অর্থাৎ এটাই কিন্তু বাস্তবতা। আমাদের এখনো এই সমাজে এই কাজগুলি রয়ে গেছে, যারা মানে নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে, ছিনতাই লুটতরাজ করতেছে, মাস্তানি করতেছে, অন্য জামাত জায়গা দখল করতেছে, অন্যকে খুন করে ফেলতেছে, তাদের বিরুদ্ধে কিন্তু সামাজিক কোনো প্রতিরোধ নাই। সামাজিক যেমন প্রতিরোধ নাই এবং আইনের শাসন ভালোভাবে কায়েম না থাকাতে, অর্থাৎ সরাসরি তারা পুলিশের কাছে তাড়াতাড়ি ধরতে পারা, তাদেরকে ধরে তারপর তাদেরকে একেবারে কঠিন শাস্তি দেওয়া, এর কোন উদাহরণ নেই। তারা প্রথমত তাদের যদি মামলাই হয় না, দ্বিতীয়ত মামলা হলেও তারা সহজে বেরিয়ে যায়, তেমন কোন বড় ধরনের শাস্তি পেতে হয় না। এই যে সামাজিক এবং রাষ্ট্রীয় যে এই যে বৈকল্য বা ঘাটতি, এই কারণে কিন্তু এই অপরাধীরা আরো বেশি অপরাধ করতে মানে উৎসাহিত অনুভব করে। এবং সেই জন্য একটা জিনিস লক্ষণীয়, আমি যেটা বলছি যে আমি সব অপরাধীদের ক্ষেত্রে যে সমাজ হয়তো তাদেরকে মানে শাস্তি দিতে পারে না, রাষ্ট্র হয়তো শাস্তি দিতে পারে না, কিন্তু তারা জানা রাখা উচিত যে তাদের এই পাপের ফল তারা কিন্তু কয়েকদিন পরে নিজেরাই পায়। এবং সেটা হচ্ছে এই তাদেরই একটা গ্রুপ তাদেরকে খুন করে, অথবা তাদের পাল্টা গ্রুপ তাদেরকে খুন করে, কোন না কোনো ভাবে তারা নিজেদের মাধ্যমে বা এই একই ধরনের অপরাধ চক্রের মাধ্যমে তারা কিন্তু নিহত হয় বা খুন হয়। অর্থাৎ আইনের হাতে তার থেকে বাঁচতে পারলেও এখান থেকে তারা বাঁচতে পারে না। এখানে আমরা বেশিরভাগ উদাহরণে তাই দেখেছি, এমনকি এখানে তার ক্ষেত্রে মরিদের ক্ষেত্রেও দেখা গেল যে তাদেরই গ্রুপের নিজের গ্রুপের লোক তার পায়ে গুলি করেছে, এটা দেখানোর জন্য যে অন্য গ্রুপ তাকে পায়ে গুলি করেছে, তাদের যদি মামলা করা যায় বা তাদেরকে, অর্থাৎ তাকে কিন্তু ভিকটিম করা হয়েছে। সে কিন্তু কোন মানুষকে সহজে নিজের পায়ে গুলি করতে কাউকে দিতে রাজি হয়, ওই যে চাপের মধ্যে দিচ্ছে যে হয় তুমি গুলি খেতে রাজি হবে না, তোমাকে মেরেই ফেলবো। অর্থাৎ সে যে এতদিনই নিজেকে শক্তিমান মনে করছে, এখানে কিন্তু সে শক্তিমান নয়, সে এতই বেশি মানে আসলে কিন্তু তারা খুব মানে ভিক্টিমাইজ হয়ে যায়, তারা নিজেরা এমন শৃঙ্খলিত হয়ে যায়, তারা জগৎ থেকে বাইরেতে গেলেই তাদের জীবনে মানে হুমকি চলে আসে। অর্থাৎ এদিক থেকে দেখতে গেলে তারা আসলে কোনো শক্তিমান না, তারা খুবই দুর্বল এবং খুবই অনিরাপদ জীবন যাপন করে। এটাই সব অপরাধীকে জানতে হবে যে হাতে কয়েকটা পিস্তল থাকলে এবং কয়েকজনকে পিস্তল দিয়ে মারামারি করতে পারলেই যে আমি শক্তিমান হলাম তা না, আমি আইনের কাছে, সমাজের কাছে, এমনকি অন্যান্য আরো এই সমস্ত দুষ্ট চক্রের কাছে কিন্তু তারা সারাক্ষণ মানে বন্দী আছে, জিম্মি আছে, তারা কিন্তু এখান থেকে বাইরেতে পারে না। সেদিক থেকে তারা খুবই নিরাপদহীন জীবনযাপন করে, খুবই অসহায় জীবনযাপন করে। তাই সর্বশেষে মইনুদ্দিন হয়তো এই যে আট দশটা কাহিনীর মতন আমরা এখানেও দেখলাম যে যাহা বলিব সত্য বলে অনুষ্ঠানে এরকম অপরাধীরা বা এরকম বিপদগামী লোকেরা এসে যখন কনফেশন করে, নিজে স্বীকৃতি দেয় যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, এবং তারা যখন আবার ভালো হওয়ার চেষ্টা করে, সেই কাহিনী যখন শোনে তখন এই অন্যান্য অপরাধীরাও নিজের মনের ভিতরে একটা পরিবর্তন এবং দেখে তাদের ভিতরে একটা আলো দীপ্তি দেখা যায় এবং তারা নিজের ভিতরে একটা মানসিক পরিবর্তনের লক্ষ্য অনুভব করে, যার ফলে তারা আবার নিজেরা উদ্বুদ্ধ হয় যে না, আমরা সবার কাছে স্বীকার করবো যে আমি ভুল করছি, অন্যায় করছি, আমি খারাপ পথে ছিলাম, আমি আবার ভালো হতে চাই। এই সব অন্যান্য কাহিনীর মতন এটাও সেই মইনুদ্দিন এখন এতগুলি দুর্দর্শ মানে অপরাধী হওয়া সত্ত্বেও, অনেক খারাপ কাজ করা সত্ত্বেও, শুধু যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মতো অনেকটা মহত্ব অনুষ্ঠান এবং অত্যন্ত সমাজ সংস্কারকমূলক অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ এবং ভালো অনুষ্ঠানের বদলতে কিন্তু আমরা এই ধরনের অপরাধীদের মনেও মানসিক পরিবর্তন আনতে আনা সম্ভব হয়েছে এবং তারা ভালো পথে সুপথে আসার জন্য উদ্বুদ্ধ হয়েছে। সেজন্য এই অনুষ্ঠানকেও ধন্যবাদ দিতে হয় এবং যারা এইভাবে উদ্বুদ্ধ হচ্ছে তাদেরকেও ধন্যবাদ দিতে হয়। মইনুদ্দিনের মতো লোকদেরকে আমরা বিশেষ সাধুবাদ জানাই, তারা অনেক খারাপ কাজ করেছে, এটা শুধু তাদেরই একা অপরাধ নয়, আমাদের সমাজ, রাষ্ট্রের, পরিবারের সবারই কিছু এই জন্য অবদান আছে বা ভূমিকা রয়েছে। তাই সবাইকে, সমাজকে এবং রাষ্ট্রকে এই ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে আসতে হবে। তবে মইনুদ্দিনের জন্য শেষ দেখালে এটা বলতে চাচ্ছি, যেহেতু সে অত্যন্ত খারাপ কাজে অনেক লিপ্ত হয়ে গেছে, তার অস্থি মজ্জার ভিতরে কিন্তু এই ক্রিমিনালিটি বা অপরাধের মনস্তত্ত্ব ঢুকে গেছে। অর্থাৎ তাকে ভালো হতে কিন্তু নাটকীয়ভাবে ভালো হতে হবে, সম্পূর্ণভাবে আধ্যাত্মিক রূপে নিজের ভিতরে একটা নতুন নৈতিক পরিবর্তন নিয়ে আসতে হবে, যে আমি একেবারে খারাপ ছিলাম, একেবারে আমি বিতর্ক হয়ে যাবো। আমরা তো অনেক জানি অনেক বড় বড় দস্যু নিজামুদ্দিন আউলিও নাকি বা এক সময় দস্যু ছিল, তারপরে সে আউলিও হয়ে গেছিলেন, ঠিক একই রকম তাদেরকে যদি ভালো হতে হয়, হঠাৎ করে এই খারাপ জগতে আসতে গেলে খুব নাটকীয় ভাবে পরিবর্তন নিয়ে একেবারে বিপরীত ধর্মী একটা জীবন যখন চলে আসতে হবে, অত্যন্ত সুস্থ, অত্যন্ত পূর্ণবান, অত্যন্ত ভালো এবং গঠনমূলক একটা জীবনে চলে আসতে হবে এবং সেই জীবনে স্থিতিশীল থাকার জন্য তাকে দৃঢ় মানসিকতা এবং দৃঢ় আত্মা নিয়ে, তার দৃঢ় মনোভাব নিয়ে তাকে আগে যাবে। আমরা আশা করি সে অন্ধকার জগৎ থেকে এই আলোর জগতে ফিরে এসেছে এবং সে আলোর জগতে হাঁটতে শিখবে এবং সেই জগতেই সে পুনঃস্থাপিত, নিজেকে পুনঃস্থাপিত করতে পারবে এবং সমাজ এবং অন্যান্য যারা শক্তি আছে, সামাজিক
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, একটু পরে আমরা টেক্সটগুলো নিয়ে ফিরব এবং সেই সময় আমরা আমাদের অতিথি যিনি আছেন আপনাদের কথার ভিত্তিতে তার মূল্যবান মতামত আমরা জানব। ফিরে আসছি একটু পরে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে এবং একই সাথে যারা মেইল করেছেন, এসএমএস করেছেন, কয়েকটি পড়তে চাই। কুসুম কুমারখালী থেকে লিখেছে, মইনুদ্দিনের গল্প শুনছি, কিছু বলার ভাষা নেই, আমি অবাক হয়ে যাচ্ছি কথা শুনে। যা বলিব সত্য বলিব, যতই শুনি ততই এই সমস্ত লোকের প্রতি আমার ঘৃণা বাড়তে থাকে। এরা কি মানুষ নাকি অন্য কিছু? দেখুন, পাপীকে ঘৃণা করাটা কিন্তু মূল কথা নয়, পাপকে আমাদের ঘৃণা করতে হবে। রানা সাভার থেকে লিখেছে, মইনুদ্দিনের মতো লোকেদের সরাসরি মেরে দেওয়া উচিত, এদের কোনো লজ্জা নেই নাকি? এরা অপরাধ করেছে আবার গলাটা বাড়িয়ে বলতে এসছে, ওইখানে ওইখানে মেরে দেন ওকে না। এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে গ্রহণযোগ্য নয়। শিহাব খুল্লা থেকে লিখেছে, এরা কি আসলে কোনো মানুষ নাকি মানুষ নামের জানোয়ার? জানোয়ার বললে ওদের কম বলা হয়। দেশের সমস্ত সন্ত্রাসীদের সাথে এরা জড়িত, সব ক্রাইমের সাথে এরা জড়িত, এদের একজনকে ধরলে অন্যতর ধরা যাবে। রাহাত কুমিল্লা থেকে লিখেছে, ওকে ধন্যবাদ দেওয়া যেতে পারে, কেননা ওর সাহস আছে, কিন্তু আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা অপরাধটা স্বীকার পর্যন্ত করে না, সেক্ষেত্রে মইনুদ্দিন ধন্যবাদ পাওয়ার যোগ্য। মিল্টন ঢাকা থেকে লিখেছে, ওই পরিবেশে থাকলে যে কারোর পক্ষেই এতটা খারাপ হওয়া সম্ভব, কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে, ওই রকম পরিবেশে থেকেও ওই রকম খারাপ হয়নি, সে হচ্ছে আসল মানুষ, তাদের খুঁজে বের করে অনুষ্ঠান করলে ভালো হবে। মহু বরিশাল থেকে লিখেছে, আমাদের অস্ত্র দেখা সৌভাগ্য হয়নি, আর এরা অস্ত্র নিয়ে খেলা করে, একটা সুন্দর পরিবেশ ধ্বংস করার জন্য এই রকম একটা মানুষই যথেষ্ট, আর এদের মতো আগাছাদের উপরে ফেলতে পারলেই আমাদের সমাজ কলুষিত মুক্ত হবে। জাহান ফার্মগেট থেকে লিখেছে, এরা অপরাধ করে আবার মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, প্রশাসনও নীরব থাকে, মূলত তারাও জানে না যে এরা অপরাধী, আর জানলেও এদেরকে ধরে না, কেন এদের কাছ থেকে তারা নিয়মিত টাকা পয়সা নেয়। টুকটুকি খামার বাড়ি থেকে লিখেছে, সবাই হয়তো এর সম্পর্কে খারাপ মন্তব্য করবে, কিন্তু আমি বলবো এই ব্যক্তি যে অপরাধ করেছে আর এখন অনুতপ্ত, এটার জন্য তাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। আমি আশা করছি ইনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। দেখুন, যারা এখানে কনফেস করতে আসে তাদেরকে কিন্তু আমাদের ভালো করা মন্দ করাটা উদ্দেশ্য নয়, তারা জীবনের একটা না একটা পর্যায়ে গিয়ে কিন্তু অনুতাপ পেয়েছেন। হ্যাঁ, এবং যে তারা বলতে আসেন যেটা, যে আমার মতো অপরাধী যদি আপনি হন তাহলে আলটিমেটলি আপনার জীবনের পরিণতিটা কি হবে, এবং আমার মতো অপরাধী হওয়ার জন্য আমি নিজে দায়ী ছিলাম না, চারপাশের পরিবেশ আমাকে বাধ্য করেছে। আমরা এই মেসেজটাই আপনাদেরকে দিতে চাই এই কারণে যে এরকম পরিবেশ থেকে আপনারা হেফাজতে থাকুন, এবং একই সাথে ভবিষ্যতে আপনার সন্তান কিংবা আপনি কিংবা আপনার কোনো বন্ধু বান্ধব যাতে এরকম অপরাধী না হয়, সেজন্য আপনার কি আচরণ করা উচিত, কিভাবে সতর্ক থাকা উচিত, সেই সতর্ক থাকুন। ওকে, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, এবং আপনার মতো যারা এরকম আপনার মতো গ্রামে বড় হচ্ছে, যারা আপনার মতো হওয়ার সম্ভাবনা আছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
আমি বলতে চাই শুধু এটাই, ঘরের যে গার্জিয়ান গুলা বা সমাজের যে গার্জিয়ান গুলা, এদের কারণে আমার এই লাইনটা জানের মূল কারণ হয়েছে আমার ভাইটা, আমার বড় ভাই এবং ভাবি। আসলে আমি তো এই পথে যাইতাম না, আমগো তো সুখ, খুব সুখের সংসার ছিল, বাইরে যদি একটু আমগো দিকে চাইতো তাহলে আর আমার এই লাইনটা যা হইতো না। ওই দুষ্টামি করতে করতে আমগরে মানে শাসন করিনো আসিল না, পরাইনো আসিল না, কেউ আসিল না। তো আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলি যে আমার মতো অস্ত্র কেউ হাতে জীবনে নিয়েন না, আর সমাজসেবীরা বলি যে যদি আপনার কোন ভাই, ছেলে, দাদা, কোন আত্মীয় এসব পথে যা, তার ফিরান আপ্যায়ন চেষ্টা করি আপনার সবাই মিললা, তার এই পথে যাইতে দিন, এটা খুব খারাপ। আমি এখন বুঝি ঘুম নাই, নিন নাই, কোন একটা রাত্র বাইর গেলে ঘুমান যায় না, এক পুলিশ এক সন্ত্রাসী, এক পুলিশ, এই পথটা মোটেও ভালো না, মোটেও না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে মইনুদ্দিনের জীবনের উপলব্ধি, এবার সিদ্ধান্ত আপনার। এখানেই শেষ হয়ে যাবে আজকে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আমরা রাজুর কাছে যেতে চাই, গত সপ্তাহে যিনি আমাদেরকে চিঠি পাঠিয়েছেন বা ইমেল করেছেন, সেই পার্টটি আমরা শুনব।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি সিহাব চট্টগ্রাম থেকে লিখছে, আমি যাহা বলিব সত্য বলিব নিয়মিত শুনি, খুব ভালো লাগে এটি শুনতে। আর তাই তো সেই ভালো লাগা থেকে আজ আমি আমার একটি কথা বলতে চাই। আর তা হল, গত মাসে আমি আমার মামা বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম বাসে করে, তো বাসের ভাড়া একবার দেয়া হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও কন্ডাক্টর এসে বারবার ভাড়া চাচ্ছিল, আর সে কারণে আমি ওর উপর খুব রাগ করি, ওর গায়ে পর্যন্ত হাত তুলি। কিন্তু আজ মনে হচ্ছে আমি খুব ভুল করেছি, ওটা করা আমার উচিত হয়নি, আমি আসলেই লজ্জিত, আর এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি, সত্যি আমার ভুল হয়ে গেছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে এই বন্ধুটিকে আপনার উপলব্ধির জন্য। সবসময় বলি, আমাদের এই ভুলের উপলব্ধি হলো একজনের না হয়ে পুরো সমাজের হোক, তাহলে সমাজ পাল্টে যাবে, দেশ পাল্টে যাবে, এবং সত্যি সত্যি আমরা সুন্দর একটি সমাজে বসবাস করতে পারব। আজকের মতো সাইন অফ করছি, আজকের মতো পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার রাত 11:20 আবারও আরজি কিবরিয়া এবং তার টিম মেম্বার আরজি রাজু, সাউন্ড রিটার মঞ্জু এবং আর একজন বন্ধুকে নিয়ে ফিরে আসবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। এবিসি রেডিওর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই, যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.